This track was downloaded from FusionBD.com.
ভালোবাসার বাংলাদেশ সবাই। আজ বৃহস্পতিবার, বৃহস্পতিবার মানে বৃহস্পতিবার এবং রাত 10:30 মানে কিন্তু ভালোবাসার বাংলাদেশ। কি বন্ধু, ভালোবাসার বাংলাদেশ নিয়ে আমি আজ ইমা হাজির হয়ে গিয়েছি। আমি আছি আপনার সঙ্গে ঠিক রাত 1:30 পর্যন্ত। আজ তো বৃহস্পতিবার, সপ্তাহের শেষ দিনটি। তো বন্ধু, আপনার দিনটি কেমন কাটছে? এই মুহূর্তে কোথায় আছেন, বাসায় গিয়েছেন কিনা, অথবা আপনার মনের অবস্থাটা কি, অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আর রমজান মাস যেহেতু চলছে, আজ 7ই রমজান, দেখতে দেখতে রমজান মাসটাও কিন্তু শেষ হয়ে যাবে। আর আষাঢ় মাস তো চলছে, আষাঢ় মাসের আজকে 11 তারিখ। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে থেকে থেকে, আবার কখনো একদম কাঠফাটা রোদ। আসলে ওয়েদারটা বোঝা যাচ্ছে না যে কখন কি হচ্ছে না হচ্ছে। তো আপনার মনের অবস্থাটা এই মুহূর্তে কি অবশ্যই আমাকে জানাবেন। জানাতে হলে আপনি আমাকে এসএমএস করতে পারেন। এসএমএস করার জন্য আপনার সেলফোনে এসএমএস অপশনে গিয়ে লিখবেন আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এই দিন আপনার মনের যত কথা আছে লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। আর ফেসবুকে আমরা এখনো কোনো পোস্ট করিনি, তারপর আপনাকে আমি ফেসবুকে আমাদের অফিসিয়াল ফ্যান পেজটি আছে জানিয়ে দিচ্ছি, www.facebook.com/thakasam90.4। আর যারা 16260 তে এসএমএস করবেন তাদেরকে বলছি, বন্ধু অবশ্যই আপনার নামটি লিখতে একদমই ভুলবেন না। আর অনেকেই আছেন যারা আমাদের ভালোবাসার বাংলাদেশে হট সিটে বসে আপনার জীবনের গল্প আমাদের সবার সঙ্গে শেয়ার করতে চান। তাদেরকে যে কাজটা করতে হবে তা হলো ছোট্ট একটি কাজ করতে হবে, এসএমএস করতে হবে। তো বন্ধু, দেরি না করে এখন এসএমএসটি পাঠিয়ে দিন। লিখুন আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এজ, স্পেস আপনি কি করছেন, আপনি স্টুডেন্ট অথবা আপনি জব করছেন কিনা তা লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। দ্যাট মিন্স আপনাকে যে কাজটি করতে হবে, আপনার নামটি লিখতে হবে, আপনার লোকেশন, আপনার এজ এবং আপনি কি করছেন, আপনি স্টুডেন্ট অথবা আপনি জব করছেন কিনা তা লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। এই মুহূর্তে আমার মনের অবস্থা তো খারাপ না, ভালোই আছে। আপনার মনের অবস্থাটা জানতে চাচ্ছি, আপনার মনের ভিতরের অবস্থাটা জানতে চাচ্ছি। আর 16260 তো অবশ্যই তোমাকে পাঠাবেন। এবং এই মুহূর্তে চলে যাচ্ছি গানে, শুনবো হাবিব এবং ন্যান্সির মনের ভেতর। তো আপনার মনের ভেতরটা কেমন আছে, কি করছে অবশ্যই আমাকে জানাবেন 16260 তে।
আগুন ধরে রঙে ছোঁয়ালে মনের নীল
সবকিছু মিলিয়ে খুব ভালো অবস্থা।
শ্রোতা সবার। আলাউদ্দিন আছেন নারায়ণগঞ্জ থেকে, তিনি খুব সুন্দর করে একটি কবিতা পাঠিয়েছেন। তিনি লিখেছেন, শুনতে কি পাও না তুমি এই হৃদয়ের কান্না, দেখতে কি পাও না তুমি দু চোখের বন্যা, কত না স্বপ্ন এঁকে দিয়েছিলে মনের দুয়ারে, তবে কেন আজ স্বার্থপর মনে বাকিটুকু আর আসেনি, এত কষ্ট মনের ভেতর আলাউদ্দিন, মনের কষ্ট একদমই রাখা যাবে না, ভালোবাসার বাংলাদেশের সঙ্গে থাকুন, অবশ্যই মনটি ভালো হয়ে যাবে। টেক্সট বয় ইকবাল আছেন আমাদের সঙ্গে নারায়ণগঞ্জ থেকে, সাদি আছেন আমাদের সঙ্গে, তন্ময় আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন, আমি তার এস এম এস পড়ি না, তন্ময় সহ আরো যারা শুনছেন সবার এস এম এস এবং কমেন্ট কিন্তু আমি পড়ার চেষ্টা করি, তার মধ্যে থেকে যাদের কমেন্ট এবং এস এম এস তার কোনো কারণে মিস হয়ে যায় আমি আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা চেয়ে নিচ্ছি যে কোনো কারণে যদি পড়তে না পারি। তন্ময় লিখেছে আমাদেরকে, তিনি একজনকে ভালোবাসে কিন্তু সে তাকে ভালোবাসে কিনা জানি না, তার নাম আইভা, আমি আমাকে জানিয়ে দিতে বলেছে। তন্ময় এর কাছ থেকে ঠিক হয়েছে, আপনি একজনকে ভালোবাসেন, অবশ্যই জানানো উচিত যে আপনি তাকে ভালোবাসেন, তারপর দেখুন তার রিয়াকশনটা কি হয়, তারপর আপনি তাকে মিস করুন অথবা অন্য যা কিছু করুন, কিন্তু আগে অবশ্যই তাকে জানাতে হবে যে আপনি তাকে মিস করছেন এবং তার জন্য একটা ফিল রয়েছে আপনার মনে, তো তন্ময় অবশ্যই কিন্তু জানিয়ে দেবেন। আর এই মুহূর্তে ফেসবুকে আমাদের সঙ্গে আছেন ক্রিকেট পাগল সাব্বির আছেন আমাদের সঙ্গে গাজীপুর থেকে, সাদ আছেন আমাদের সঙ্গে, ইকবাল মাহমুদ আছেন, ডিডিজি রুবেল আছেন আমাদের সঙ্গে, রুবেল দেখেছে ডিনার করেছে না, এখনো ডিনার করিনি, বাসায় গিয়ে করবো, জ্ঞানহীন বালিকা আছেন আমাদের সঙ্গে, আরো আছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে, জ্ঞানহীন বালিকা লিখেছে যে আপু আমি আসাদুল্লাহকে অনেক ভালোবাসি এবং এই মুহূর্তে মিস করছে, তার আরেকটি নাম আছে মির্জাবিন আক্তার মাইসা ব্রাহ্মণবাড়িয়া থেকে। মির্জাবিন আপনি একটা কাজ করতে পারেন, আসাদুল্লাহকে সুন্দর করে লিখতে পারেন যে আই লাভ ইউ অ্যান্ড আই মিস ইউ, দেখবেন আসাদুল্লাহ কিন্তু অনেক হ্যাপি হয়ে যাবে। এবং নেক্সট যে গানটি প্লে করছি শুধুমাত্র আপনাদের জন্য, আবুজ বালক প্রীতিশ আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন, বৃষ্টি ভিজা রাতে কেমন আছো, বৃষ্টি ভিজা রাতে ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন। মৃধা মাইনুল ইসলাম আছেন আমাদের সঙ্গে, আরো আছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে আদনান হাসান পারভেজ সহ আরো অনেকেই আছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবং আজকে জিয়াউর রহমান রাজ আছে, অনেকেরই কমেন্ট আমি কমেন্ট করি না, এস এম এস করি না, তাহলে আমি এই মুহূর্তে কি করছি বলুন, আমি চেষ্টা করি সবার কমেন্ট এবং এস এম এস পড়া, এই মুহূর্তে যাদেরটা মিস হয়ে যাচ্ছে আই এম এক্সট্রিমলি সরি। আর বন্ধুরা যারা শুনছেন অবশ্যই আমাদের সঙ্গে কানেক্টেড হবেন ফেসবুকে www.facebook.com/sarcasm90.4 এ, এবং 16260 এস এম এস পাঠিয়ে দিবেন, আপনার নামটি লিখবেন, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এজ, যেন আপনার মনে যত না বলা কথা আছে লিখে পাঠিয়ে দিবেন 16260 এই নাম্বারে। আর বন্ধুরা আজকে আমরা শুনবো ভালোবাসার বাংলাদেশের সাবরিনা এবং মাহফুজের ভালোবাসার গল্প, সো বন্ধু অবশ্যই সঙ্গে থাকবেন। আর এই মুহূর্তে যারা শুনছেন তাদের জন্য চমৎকার একটি গান প্লে করছি, আশা করছি মন খারাপ থাকলে মন ভালো হয়ে যাবে, আর যাদের খুব বেশি মন খারাপ হয়, প্রতিদিন অনেক অনেকবার মন খারাপ হয়, তাদের উদ্দেশ্য করে আমার একটি, যেটা আমি মনে করি যে কাজটি আমি করি, তা হচ্ছে প্রতিদিন কোনো না কোনো একটি ভালো কাজ করবেন, একটি ভালো কাজ করে দেখবেন আপনার মনটা অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে, যখনই মনটা খারাপ থাকবে তখনই মনে করবেন যে আজকে আমি একটি ভালো কাজ করেছি, ওইটা মনে করে দেখবেন মনটা ভালো হয়ে গিয়েছেন, আশা করছি বুদ্ধিটা কালে মিলে, আর অবশ্যই যে ট্রাই করবেন। আর এই মুহূর্তে চলে যাচ্ছি গানে, সঙ্গে থাকুন, শুনবো বেছালি মনে, ফিরছি গানের বিরতির পর। Oh,
মনে বেঁধে আলি মনে ভিজেছি দুজনে
আমাদের সঙ্গে অনেকেই আছেন, মামুন মুর্শিদাবাদ থেকে আছেন, তিনি মাধুরীকে
অনেক 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 ভালোবাসে, কিন্তু মাধুরী বুঝতে চায় না কি করবে। মামুন এবং মাধুরী, তাই না? নামের প্রথম অক্ষরগুলো মিলে গিয়েছে, খুবই ভালো লাগলো। আর মাধুরী বুঝতে চায় না, একটু বোঝানোর চেষ্টা করুন। আসলে ভালোবাসাটা এমন যে একটু ধৈর্য নিয়ে বোঝাতে হয়। ভালোবাসা মানুষটিকে একটু সময় দিন, একটু ভালোবাসুন, তার প্রতি টেক কেয়ার করুন, তার মনটা একটু বোঝার চেষ্টা করুন, বুঝে যাবে। তিনি লিখেছেন, কষ্টের আর এক নাম ভালোবাসা। মোটেও না, আপনার ধারণাটা ভুল। আমরা বলি না যে পানির অপর নাম জীবন, আসলে কথাটা কি ঠিক? আমার মতে কথাটা ঠিক না, কারণ বিশুদ্ধ পানির অপর নাম জীবন। আপনি যদি বিশুদ্ধ পানি না খান, তাহলে কিন্তু আপনি যে কোনো অসুখে ভুগতে পারেন। তো আপনার ভালোবাসাটা যদি পিওর না হয়, যদি ভালোবাসাটা মন থেকে আপনি ভালো না বাসেন, এবং যে আপনাকে ভালোবাসে সে যদি মন থেকে ভালো না বাসে, তাহলে কিন্তু ভালোবাসাটা কষ্টের হয়ে যাবে। তো ভালোবাসাটা পিওর হতে হবে, পিওর ভালোবাসার আপন নাম জীবন, মনে রাখতে হবে মিঠুন। আর সবসময় ভালোবাসা মানে কষ্ট না, ভালোবাসার মধ্যে সুখ দুঃখ হাসি কান্না সবকিছুই আছে, সবকিছু মেনে নিতে হবে। কারণ মানুষের প্রতিটা দিন যেমন একরকম যায় না, কিন্তু প্রতিটি সম্পর্ক কিন্তু সবসময় একরকম যায় না, আপ ডাউন অবশ্যই থাকে। আমার মনির হোসেন আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন, আমি আছি। মনির হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আছেন আমাদের সঙ্গে। ডি এম রাজরহিম আছেন আমাদের সঙ্গে, আরো আছেন তামিম আহমেদ, তিনি লিখেছেন, গানটা তো অনেক সুন্দর, আসলে গানটা অনেক সুন্দর। আর যারা গানটি শুনেছেন, আশা করছি তাদের মনটা, যাদের মন খারাপ ছিল এবং যাদের একটু উড়ুরু মন ছিল, সবকিছু মিলে সবার মনটাই ভালো হয়ে গিয়েছে। মিতা মাইনুল ইসলাম আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন, তিনি মেরিকে অনেক ভালোবাসে জানিয়ে দিতে বলেছে। মেরিকে আমি জানিয়ে দিলাম, আপনিও জানিয়ে দিবেন যে আপনি মেরিকে অনেক ভালোবাসেন এবং এই মুহূর্তে তাকে আপনি মিস করছেন। আমিনুল ইসলাম আছেন আমাদের সঙ্গে, তিনি জেসমিনকে ভালোবাসেন বলে দিতে বলেছেন। আমিনুল যারাই বলে দিতে বলেছেন আমাকে যে একে ভালোবাসি, একে ভালোবাসি, তাদেরকে বলছি ছোট্ট একটি অ্যাডভাইস, সেটা হচ্ছে আমাকে তো বলেছেন ঠিক আছে আমি জানিয়ে দিয়েছি, কিন্তু আপনার ভালোবাসার মানুষটিকে আপনি কি সুন্দর করে এসএমএস লিখবেন, তার মনটাও ভালো হয়ে যাবে, তার ভালো লাগবে এবং আপনারও ভালো লাগবে। প্রহ্লাদ মোল্লা আছেন আমাদের সঙ্গে কুমিল্লা থেকে, তিনি যাকে ভালোবাসে সে তার সাথে কথা বলে না, তার খুব কষ্ট হচ্ছে, এখন তিনি কি করবে? প্রহ্লাদ কথা বলছেন, আপনি কি তার সঙ্গে ঝগড়া করেছেন বা কিছু করেছেন? কথা বলছেন না কেন, কেন কথা বলছেন না সেটা আগে জানার চেষ্টা করুন, তারপর দেখবেন সবকিছু ঠিকঠাক হয়ে গিয়েছে। এলন ভাই জালাল আছেন আমাদের সঙ্গে, তিনি আমাদেরকে অনেকদিন পর শুনছে এবং সবসময় থাকার চেষ্টা করবে। অনেক ভালো লাগলো যে আপনি আমাদের সঙ্গে সবসময় থাকার চেষ্টা করবেন এবং আপনি আপনার বন্ধুকে মিস করছেন। বলেছিলাম না আজকে ওয়েদারটা এরকম যে কাউকে না কাউকে কেউ মিস করছে। এস ওয়াই এম ডি মহসিন আছেন আমাদের সঙ্গে সিঙ্গাপুর থেকে, তিনি অনলাইন আমাদেরকে শুনছেন। অনেকে আছেন যারা দেশের বাইরে থেকে আমাদেরকে শুনছেন এবং ঢাকার বাইরে অনেকে আছেন অনলাইনে শুনছেন, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং এত কষ্ট করে আপনি আমাদের সঙ্গে কানেক্টেড হয়েছেন, আসলে ভাবতে অনেক ভালো লাগছে। আর বন্ধুরা আপনারা জানেন এবং আমি আবারও জানিয়ে দিচ্ছি, আজকে আমাদের ভালোবাসার বাংলাদেশের অতিথি বন্ধু সাবরিনা এবং মাহফুজ, আজকে আমরা শুনবো তাদের ভালোবাসার গল্প। আর আপনিও যদি আপনার ভালোবাসার গল্প আমাদের সবার সঙ্গে শেয়ার করতে চান, তাহলে যে আপনাকে ছোট কাজটি করতে হবে তা হচ্ছে এসএমএস করতে হবে। তো দেরি না করে এখন এসএমএসটি পাঠিয়ে দিন, দেখুন আপনার নাম স্পেস, আপনার লোকেশন স্পেস, আপনার এজ, দেন আপনি কি করছেন, আপনি স্টুডেন্ট অথবা আপনি জব করছেন কিনা, তালিকে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। আর এই মুহূর্তে আপনার মনে যে কোনো না বলা কথাগুলো আপনি লিখে পাঠিয়ে দিন 16260 তে। আপনার নামটি লিখুন, স্পেস আপনার লোকেশন স্পেস, আপনার এজ, দেন আপনার মনের যত কথা আছে তালিকে পাঠিয়ে দিবেন 16260 এই নাম্বারে। অজানিত তানভীর রাহাত আছেন আমাদের সঙ্গে, এমডি অপু হুসেইন আছেন আমাদের সঙ্গে, তিনিও একজনকে ভালোবাসেন, তাকে ভালোবাসেন অপু অবশ্যই জানাবেন। সুশান্ত সরকার আছেন আমাদের সঙ্গে মানিকগঞ্জ থেকে, এনআই হোসেন সহ আরো অনেকেই আছেন, সবার অনেক অনেক কমেন্ট, অনেক কমেন্ট এবং অনেক এসএমএস সবকিছুই এসে পড়বো, কিন্তু এই মুহূর্তে চলে যাচ্ছি গানে। গানে বিরতির পর ফিরছি নতুন আর একটি ঘন্টার সঙ্গে থাকবেন এবং এসএমএস করবেন 16260 তে এবং ফেসবুকে কানেক্টেড হবেন www.facebook.com/ঢাকা FM 90.4 এ।
সাবন ভি তো যায় পিহরবা, সাবন ভি তো যায় পিহরবা, মন মেরা ঘবরায়ে, মন মেরা ঘবরায়ে, এসো দে পরদেশ
সীমা রয়েছে আপনার সঙ্গে, আর এই মুহূর্তে কে কোথায় আছেন, কেমন আছেন অবশ্যই আমাকে জানাবেন। জানাতে আপনি আমাকে এসএমএস করতে পারেন, এসএমএস করার জন্য আপনার সেলফোনে এসএমএস অপশনে গিয়ে লিখুন আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার রিজন, আপনার মনের যত কথা আছে লিখে পাঠিয়ে দিন 16260 এই নম্বরে। আর বন্ধু ফেসবুক তো আছে www.facebook.com/hacker90.4, আপনি অবশ্যই ভিজিট করবেন। আমরা যে পোস্ট দিয়েছি সেই পোস্টে লাইক দিয়ে আপনি আপনার কমেন্টি করবেন, এবং অনেকের মনে অনেক কবিতা জমে আছে, গত এক সপ্তাহ যাবত জমিয়ে রেখেছিলেন, তাদেরকে বলছি অবশ্যই বন্ধু আপনার সেই সুন্দর সুন্দর কবিতাগুলো আমাদেরকে পাঠিয়ে দিবেন। অবশ্য কবিতা বলতে এমন না যে একদম অনেক বড় হতে হবে, তাও না, খুব সুন্দর কথা যেটা শুনলে মন ছুঁয়ে যাবে, যেটা শুনলে অনেক ভালো লাগবে, ঠিক তেমন কিছু কথা আপনি আমাদেরকে পাঠিয়ে দিন কমেন্টে www.facebook.com/hacker90.4। আমরা যে পোস্ট দিয়েছি সেই পোস্টে আপনি অবশ্যই কমেন্ট করবেন আপনার সেই সুন্দর কবিতাগুলো। অলরেডি অনেক কমেন্ট চলে এসেছে, আমি তার মধ্যে থেকে সিলেক্ট করা শুরু করে দিব। তো বন্ধু পছন্দ, আপনি কিন্তু অবশ্যই আপনার কবিতাটি পাঠিয়ে দিবেন। আর দেখতে পাচ্ছি 1623 আমাদের সঙ্গে আছেন নীল করিমুন্সিগঞ্জ থেকে। তিনি তার লাভ বার্ডকে খুব মিস করছে, সে এত ব্যস্ত তার বিজনেস নিয়ে যে SMS দেখার টাইম পাচ্ছে না। আসলে ব্যস্ততা আমাদেরকে এখন এমন ভাবে চেপে ধরেছে যে সম্পর্কগুলোকে যেন কেমন হয়ে যাচ্ছে, খুব ব্যস্ত হয়ে যাচ্ছে সবাই, কার প্রতি কারো টেক কেয়ার হচ্ছে না, সবকিছু মিলে অন্যরকম, তাই না? যাদের এমন হচ্ছে তাদেরকে বলছি মন খারাপ করার কোনো কিছু নেই, কারণ এখন দিনটাই যাচ্ছে, এরকম একটু মেনে নিতে হবে। জানি খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হবে, তারপরও একটু ধৈর্য ধরতে হবে, একটা সময় অবশ্যই সবকিছু ঠিক হয়ে যাবে। নীলপরি জানা আছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে, তিনি লিখেছেন হানিকগঞ্জ থেকে। আর আছেন আমাদের সঙ্গে স্নিগ্ধ সাগর থেকে, তিনি খুব সুন্দর একটি কমেন্ট করেছেন, স্নিগ্ধ আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ইমরান হাওলাদার আছেন আমাদের সঙ্গে, তিনি আমাদের সঙ্গে ইতালি থেকে কানেক্টেড হয়েছেন। জাহিরুল ইসলাম আছেন, রাফিয়া সুলতান আছেন আমাদের সঙ্গে, তার ভালোবাসা মানুষটি তো তাকে বুঝতেই চায় না, তাকে সে তাকে কত ভালোবাসে। রাফিয়া সুলতানও মন খারাপ করার কোনো কারণ নেই, একটা সময় বুঝে যাবে। সাবিয়া আহমেদ আছেন আমাদের সঙ্গে, NDRS আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন তিনি তুপাকে অনেক মিস করছে এবং তাকে ভালোবাসে জানিয়ে দিতে বলেছে। আর তিনি লিখেছে যে যদি আমি এটা করি তাহলে তার জীবনের বড় উপকারটা আমি করে দিব। বলেছিলাম না যে প্রতিদিন একটি করে ভালো কাজ করতে হবে, তাহলে এই ভালো কাজটা আমি করে দিয়েছি। আর আশা করছি আপনার যে সমস্যা সমাধান হয়ে যাবে এবং সুপা আপনাকে অনেক 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 ভালোবাসবে। সামিনা আক্তার আছেন আমাদের সঙ্গে, আরো আছেন ইমরান হাওলাদার, অ্যাপল বয় রহিম আছেন আমাদের সঙ্গে। তিনি একটি প্রশ্ন করেছেন আমাকে যে আপু কারো ভালোবাসা পেতে হলে কি করতে হয়। রহিম, কারো ভালোবাসা পেতে হলে আপনাকে অবশ্যই তার বিশ্বাসটা অর্জন করতে হবে। বিশ্বাস এমন একটি জিনিস যে ভালোবাসায় বিশ্বাস নেই, যে সম্পর্কে বিশ্বাস নেই সম্পর্কে কিন্তু কখনো শিখবে না। তো বিশ্বাস তাকে অর্জন করতে হবে এবং তার মনটা বুঝতে হবে, তার মনটা কি চাচ্ছে, কেমন চাচ্ছে, সে কেমন, অবশ্যই এগুলো অবশ্যই বুঝতে হবে আপনাকে, তা না হলে কিন্তু সমস্যায় পড়ে যাবেন। আর বন্ধুরা, আজকে আমাদের ভালোবাসার বাংলাদেশি অতিথি বন্ধু সাবরিনা এবং মাহফুজ, আজকে আমরা শুনবো তাদের ভালোবাসার গল্প। সো তাদের ভালোবাসার গল্প শুনতে অবশ্যই আমাদের সঙ্গে থাকতে হবে। এবং আসলে বুঝতে পারছি না কাপল পিক দেখে যে ভালোবাসাটা, ভালোবাসার গল্পটা আজকে কেমন হতে যাচ্ছে। আমার মতে যদি আপনি একটু কনফিউশনে থেকে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে থাকতে হবে ঠিক রাত দেড়টা পর্যন্ত, একদম শেষ পর্যন্ত, যে আসলে গল্পটি কোথায় গিয়ে দাঁড়াচ্ছে এবং কি হয়েছে তাদের জীবনে, আর আপনার জীবনে কি হচ্ছে এই মুহূর্তে, এবং আপনার ভালোবাসার গল্পটি কেমন। যদি খুব বেশি রোমান্টিক হয়ে থাকে অথবা কোনো কারণে যদি কোনো কিছু হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে জানাবেন। এবং যারা আমাদের ভালোবাসা বাংলাদেশে হট সিটে বসে আপনার জীবনের গল্প আমাদের সবার সঙ্গে শেয়ার করতে চান, তারা যে ছোট কাজটি করবেন তা হচ্ছে SMS করবেন। এখন SMS টি পাঠিয়ে দিন, লিখুন আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এজ, দেন আপনি কি করছেন, আপনি স্টুডেন্ট অথবা আপনি জব করছেন কিনা, তা লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। আমি ইসলাম আছেন আমাদের সঙ্গে ফেসবুকে, আর আছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে আহসান হাবিব আছেন। আমার কথা শুনতে তার অনেক ভালো লাগছে, তাই সঙ্গে আছেন, অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, সব সময় প্রতি মুহূর্তে থাকবেন। তাহিদুল ইসলাম শাকিল আছেন আমাদের সঙ্গে, অলরেডি বলেছিলাম না যে কবিতা পাঠিয়ে দিতে, অনেকে অনেক কবিতা পাঠিয়ে দিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ যারা পাঠাচ্ছেন। আর যারা এখনো পাঠেনি তারা কিন্তু অবশ্যই পাঠিয়ে দিবেন www.facebook.com/ঢাকা FM 90.4। রফাত হাসান আছেন আমাদের সঙ্গে, এমডি আজিজুল হক আছেন, ফারুক হোসেন আছেন, আর আছেন আমাদের সঙ্গে ফারুক হোসেন নেওয়াজ থেকে ছিলেন, আরিফ রাজ আছেন আমাদের সঙ্গে, সাব্বির হোসেন হক সহ আরো অনেকেই আছেন। আর সবার অনেক কমেন্ট এবং SMS করব, কিন্তু এই মুহূর্তে চলে যেতে হচ্ছে কানে কানে বিরতির পর, কিছু সঙ্গে থাকুন, অবশ্যই SMS পাঠাবেন 16260 এবং ফেসবুকে কানেক্টেড হবেন www.facebook.com/ঢাকা FM 90.4।
না তেনো সমঝাওয়া কি, না তেরে বিনা লাগদা জি, না তেনো সমঝাওয়া কি, না तेरे बिना लगदा जी दुखी जाने प्यार मेरा मैं करूं इंतजार तेरा तू दिल तू यो जान मेरी ना तनु समझावा की ना तेरे बिना लगदा जी दुखी जाने प्यार मेरा मैं करूं इंतजार तेरा तू दिल तू यो जान मेरी मैं तनु समझावा की ना तेरे बिना लगदा जी
ছোট কাজটি করতে হবে তাহলে এখন এসএমএস টি পাঠিয়ে দিন, লিখুন আপনার
নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এজ, দেন আপনি কি করছেন, আপনি স্টুডেন্ট অথবা আপনি জব করছেন কিনা তা লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। আর এই মুহূর্তে যারা আমাকে SMS করছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এবং যারা এখন SMS পাঠাননি তাদেরকে বলছি অবশ্যই বন্ধু SMS টি পাঠিয়ে দিবেন। লিখুন আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এজ, দেন আপনার মনের যত কথা আছে লিখে পাঠিয়ে দিবেন 16260 এই নাম্বারে। আর ফেসবুকে যারা কানেক্টেড হয়েছেন তাদেরকে বলছি আপনার মনের যত না বলা কথা আছে এবং না বলা কথাগুলো আপনি কবিতা করে লিখে রেখে দিয়েছিলেন তা কিন্তু অবশ্যই আমাদেরকে পাঠিয়ে দিবেন। আমাদের কমেন্টে আমরা যে পোস্ট দিয়েছি সেই পোস্টের কমেন্ট আপনি কিন্তু অবশ্যই পাঠিয়ে দিবেন। যারা পাঠিয়ে দিয়েছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা এখনো পাঠাননি তারা কিন্তু অবশ্যই পাঠিয়ে দিবেন। কবিতা মানে এই না যে অনেক বড় হতে হবে, খুব সুন্দর কিছু কথা আপনি লিখে আমাদেরকে পাঠিয়ে দিবেন। আর এই মুহূর্তে অনেকেই আছেন, অনেক 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 লিসনার আছেন যারা অপেক্ষা করছেন কখন আমাদের গ্রহ এতে সাম আসবে। ঠিক বন্ধু, অপেক্ষা আর করাচ্ছি না, এই মুহূর্তে চলে যাচ্ছি তার কাছে।
চলে এসো বন্ধু মাটির টান, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গান। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ। অথবা ভালোবাসার সেই অমীয় বাণী উৎসাহিত হোক মন ফন্তরের একেবারে অন্তঃস্থল থেকে, প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগে না, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এখন ভালোবাসা বাংলাদেশের এই অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত আছেন সবাইকে জানাচ্ছি অনেক 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 শুভেচ্ছা। দারুণ ভালো লাগা এবং ভালোবাসার বার্তা নিয়ে ভালোবাসার এই ফেরিওয়ালা আপনাদের সামনে উপস্থিত হয়েছে, শুধুই ভালোবাসার কথা বলবার জন্য, শুধুই আপনাদের কাছে ভালোবাসার বার্তা পৌঁছে দেওয়ার জন্য। আমি যখন অনুষ্ঠানের এই কথাগুলো বলবার চেষ্টা করছি, আমি যখন বারংবার বলছি যে যত বেশি অস্থিরতায় পৃথিবীতে থাকুক না কেন, যত বেশি কষ্টের কথা সমগ্র পৃথিবী জুড়ে হোক না কেন, আমরা সুখে ভালোবাসার কথা একতরফা হয়ে বলে যাব। কারণ ভালোবাসা এমনই একটি অস্ত্র যে অস্ত্র অবশ্যই কোনো একদিন সমস্ত কিছুকে ছাপিয়ে গিয়ে ভালোবাসার এই বারোটা প্রত্যেকটা মানুষের মধ্যে দারুণ এক সুখকর অনুভূতি নিয়ে এসে দেবে। কারণ আমরা তো দৃঢ়ভাবে বিশ্বাস করি ভালোবাসা হচ্ছে যার পরিমাণ এক অনুভূতি যা স্বর্গ থেকে এই পৃথিবীর বুকে নেমে এসেছে। ভালোবাসার এরকমই সাতকাহন, ভালোবাসার এরকমই আখ্যান নিয়ে আজকেও হাজির হবে এমন একজন অতিথি যে হটসিট অলঙ্কৃত করবে, যার জন্য আমরা সবাই বিপাশার্থ, যার জন্য আমাদের সমস্ত প্রতীক্ষা ভালোবাসার বাংলাদেশের স্টুডিও অপেক্ষায় থাকে, যার জন্য প্রতীক্ষা থাকে আমাদের মাইক্রোফোন, যার কথা বয়ে নিয়ে চলে যায় আমাদের ইথার, যে কথা শুনবার জন্য প্রায় 40-45 লক্ষ মানুষ দেশ এবং দেশের বাইরে থেকে বৃহস্পতি শুক্রবারের এই সন্ধিক্ষণে সবাই একজোট হয়ে যায় সেই ভালোবাসার কথা বলব। আজ বড় বেশি কষ্টে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠেছিল ইলেকট্রনিক মিডিয়ার একটি রিপোর্ট দেখছিলাম। রিপোর্টার এত চমৎকার ভাবে ব্যাপারটাকে উপস্থাপন করেছে, প্রতিদিন ঘট ঘটে চলা 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 কোনো একটি ঘটনা। বুদ্ধি প্রতিবন্ধী একটি ছেলে বাসার সামনে বসে আছে, একেবারে নিম্নবিত্ত পরিবার যারা দরিদ্র সীমার নিচে বজাদের বসবাস এমন একটি পরিবারের কাহিনী। সেই ছেলেটি বসে আছে বাড়ির সামনে, অপরদিক থেকে তার মার চলে আসার দৃশ্যটি ইফতারের 5-10 মিনিট পূর্বে। বাসায় ঢুকে কিন্তু ইফতারের প্রস্তুতি না, কোনো না কোনো ভাবে সেই ঘর দোর কিছুটা পরিষ্কার করবার চেষ্টা। দেন ফাইনালি বাবা ঠিক ইফতারের 5 মিনিট আগ দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করলেন, তিনিও একজন রিক্সা চালক, সেই ছেলের মা, সে বিভিন্ন বাসাতে বিভিন্নভাবে ঘর কন্যার কাজ করে, এই সব মিলিয়ে তাদের পরিবার। ইফতারের সময় তাদের আয়োজন দেখা গেল যে তিনজনের জন্য 3 গ্লাস পানি আর শুকনো মুড়ি। পরম তৃপ্তি সহকারে সেই খাবারগুলো খাচ্ছিলেন। যখন সেই ভদ্রলোককে জিজ্ঞেস করা হলো যে ইফতার এই যে এইভাবে ইফতার করছেন কেমন লাগতেছে আপনার, অনেক ভালো লাগতেছে বাবা, এই পানিগুলো এত বেশি মিষ্ট মনে হচ্ছে সারাদিন পরিশ্রমের পর কষ্টের পর, আর এই মুড়িগুলো আমার কাছে একদম অমৃতের মতো মনে হচ্ছে। তো সেই রিপোর্টার তাকে জিজ্ঞেস করবার চেষ্টা করলো যে এই মুড়ি আপনার কাছে এত বেশি মিষ্টি মনে হচ্ছে সারাদিন এভাবে হাড় ভাঙা খাটুনির পরে ইফতার এ ধরনের আয়োজন, আপনি এটাকে আপনার কাছে অনেক বেশি ভালো মনে হচ্ছে? যে অবশ্যই বাবা, আমি সন্তুষ্ট, আল্লাহর কাছে অশেষ রহমত যে স্রষ্টা আমাকে এভাবে খাওয়ার তৌফিক দান করেছেন। বোকার মতো হয়তো প্রশ্নটা সময় উপযোগী হয়তো ছিল না, বা রিপোর্টার তারপরে জানতে চেয়েছিলেন সেই ভদ্রমহিলার কাছে যে সেই সময় কি খান। বেশিরভাগ সময় বাবা না খেয়ে থেকে যায়, কোনো কোনো সময় হয়তো চষ্টা দুমুঠো খাওয়ার ব্যবস্থা করে দেন, এবং এভাবেই কিন্তু পথ চলে যাচ্ছে, এভাবেই দিনের পর দিন পার করে যাচ্ছে। একটা দিক সমাজে যেখানে আমাদের ইফতারের মেনুতে উপাদানের কমতি থাকে না, আরেকটা দিক যেখানে শুধু এক গ্লাস পানি আর দুই মুটমুড়ি তাদের কপালে জুটছে। এটা যেন বাংলাদেশ ভার্সেস বাংলাদেশ, বাংলাদেশের ভেতরে অন্য এক বাংলাদেশ, অথবা বাংলাদেশের মুখোমুখি দাঁড় করিয়ে রাখা বাংলাদেশ বনাম বাংলাদেশ। এ চেহারা তো কোনোভাবেই দেখতে চায় না আমরা, এই কষ্ট তো আমাদের প্রতি অনুরোধিত হোক কোনোভাবেই দেখতে চায় না আমরা। আমরা যেভাবে গর্বের জায়গাগুলোকে উন্মোচন করার চেষ্টা করছি, সত্যিকার অর্থে সেই গর্বের জায়গাগুলো সেদিন চমৎকারভাবে অলঙ্কৃত হবে যখন দেশের ভেতরে এই ধরনের পিকচার কাউকে দেখতে হবে না। আমরা সেদিনের প্রতীক্ষায় থাকলাম, শুধু ভালোবাসা এমন এক অস্ত্র যেখানে হব হয়তো মানুষের মধ্যে দারুণ এই সমতার জায়গা তৈরি করে দিবে, যেখানে সত্যি মানুষকে ভাবে কষ্টের ভেতর যেদিন আতিপাত করতে হবে না। আমি অবাক হয়েছি সেই মানুষগুলোকে দেখে যারা এতকে কষ্টের পর তাদের মধ্যে কোনো রিগ্রেট নাই, তারা অবলীলায় বলছে যে অবশ্যই চষ্টার কাছে শুক্রিয়া, আলহামদুলিল্লাহ চষ্টা আমাকে ভালো রেখেছেন এবং চমৎকার ভাবে আমরা দিন পার করতেছি। আর আমরা দুয়ের জায়গায় টিম হলে যারা কিছুতেই খিটি পিটিয়ে যায়, কিছুতেই অস্বস্তিতে ভুগি, কেন সব মন মতো হচ্ছে না, তাদের হয়তো ভেবে দেখবার সময় এসেছে যে চষ্টা আসলে আমাদেরকে অনেক বেশি ভালো রেখেছেন। উই অল আর রিয়েলি ব্লেসড। চলে যাচ্ছি আজকের অতিথি বন্ধুর কাছে, চলে যাচ্ছি তার জীবনের ঘটনা শুনবার জন্য, তার জীবনের সাথে ভালোবাসার বাংলাদেশের প্ল্যাটফর্মটাকে একীভূত করবার জন্য, চলে যাচ্ছে আপনাদের মনের ইচ্ছের প্রতিফলন ঘটাতে, কারণ আপনারা চান যে আজকের এই বৃহস্পতি শুক্রবারের সন্ধিকোণে ভালোবাসার বাংলাদেশের হটসিট অলঙ্কৃত করুক আমাদের ভালোবাসার অতিথি। এবং উই আর রিয়েলি ফর্চুনেট যে সে অলরেডি ভালোবাসার বাংলাদেশে অলঙ্কৃত করেছে আমাদের হটসিটকে। আমি আনুষ্ঠানিকভাবে ভালোবাসার বাংলাদেশে আপনাকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ আপনাকে।
যে সব মিলিয়ে হট সিটে বসেছেন আপনি ভালোবাসার বাংলাদেশ, আমরা প্রোগ্রাম বলতে পছন্দ করি না, রাদার এটা একটা গেটওয়ে বলতে পারেন, যেখানে ভালোবাসার মানুষগুলো একই একই বাক্যে কথা বলবার চেষ্টা করে, একই প্ল্যাটফর্মে আসবার একটা দারুণ প্রয়াস বলে আপনি ভেবে নিতে পারেন। আপনার অনুভূতি কেমন?
সত্যি অনুভূতি আসলে বলার মতো কোনো ভাষা আমি খুঁজে পাচ্ছি না, কারণ আমার জন্য এটা একটা ডিফারেন্ট একটা অনুভূতি। কখনো ভাবিনি এভাবে আনুষ্ঠানিকভাবে কোনো অনুষ্ঠানে আসবো, বসবো, আমার কথাগুলো, আমার গল্পগুলো, আমার ব্যক্তি জীবনটাকে সবার সাথে শেয়ার করব, ভালো লাগছে।
ওকে, চলে যাই আপনার ব্যক্তি জীবনের সেই কথাগুলো শুনবার জন্য, যেটার জন্য আমার লিসনার্স কমিউনিটি প্রায় 40-45 লক্ষ শ্রোতা বন্ধু তারা অপেক্ষায় আছে আপনার কথা শুনবার জন্য। শুনি আপনার মতো করে আপনি শুরু করুন, তার আগে আমি চাইবো যে ছোট্ট করে আপনার পরিচয়টা একটু দিয়ে নিন।
আমার পরিচয়, আমি মাসুদ রহমান, আমি একটি বিষয়ে টেলিভিশন চ্যানেলে আছি, চাকরি করছি। আমার জন্ম হয় নরসিংদীর পলাশ থানায়, ছোট্ট একটি গ্রাম শীতলক্ষ্যা নদীর পাড়ে। এবং সেখানেই আমার বাবা মা আমার দুই ভাই, এ নিয়ে আমাদের আমাদের ফ্যামিলি শুরু হয়। সেখান থেকে আমি ওখানকার গ্রামের একটা স্কুলে প্রথম আমার শিক্ষা জীবন শুরু। বাসা থেকে প্রায় হয়তো 2-3 মিনিটের রাস্তা ছিল তখন, যে ওখান থেকে আমার স্কুল জীবনটা শুরু। তারপর ছোটবেলায় না অনেক বেশি দুষ্টু ছিলাম, অনেক বেশি মিষ্টিও ছিলাম মানুষের সাথে। অনেকেই মনে করতো যে ছেলেটা অনেক ভালো, অনেক লক্ষ্মী। আবার অনেক সময় দেখা যেত অনেক সময় দুষ্টুমির মধ্যে দুষ্টুমি নিয়ে ব্যস্ত থাকতাম। ছোটবেলায় বেশিরভাগ সময় কাটতাম নানু বাড়িতে, যেটা গাজীপুরে কালীগঞ্জে। সেখানে বেশিরভাগই যাওয়া হতো আসলে গরমের সিজনটাতে, এই সিজনটাতে বিশেষ করে। মূল টার্গেটই ছিল নানু বাড়ির আশেপাশে, নানু বাড়ির চারপাশে ছিল প্রচুর আম বাগান, কাঁঠাল বাগান। মানুষের বাসার মানুষের ওই বাগান থেকে আম চুরি করাটাই ছিল তখন মূল লক্ষ্য, নানু বাড়িতে যাওয়ার মূল ইচ্ছাটাই ছিল। সে কারণে কতবার আম চুরি করতে গিয়ে ধরা খেয়েছি, মার খেয়েছি, বকুনি খেয়েছি। শুধু আম না, মানুষের সবজি খেতে টমেটো শসা পর্যন্ত বাদ যেত না। সেসব করে আসলে জীবনটা শুরু আমার, আমি হয়ে ওঠা। তারপর থেকে ধীরে ধীরে বড় হওয়া, ওই জিনিসগুলো থেকে বাদ দিয়ে দৃষ্টিকে অন্য পর্যায়ে চলে যাওয়া। এরপর তো হাই স্কুল শুরু আমার, সেটা ছিল কালীগঞ্জ রাজা রাজেন্দ্র নারায়ণ প্যারেড হাই স্কুল। অনেক ঐতিহাসিক একটা স্কুল, প্রায় 150 বছরের পুরনো। আমাদের ভাওয়াল রাজা রাজেন্দ্র নারায়ণ, যাকে ভাওয়াল কুমার বলা হতো, তার প্রতিষ্ঠিত, তার স্ত্রী রানী বিলাসমণির প্রতিষ্ঠিত সেই স্কুল। সেখানে আমার শিক্ষা জীবন শুরু, আমার বড় ভাই আমার ছোট ভাই তাদেরও শিক্ষা জীবন এখন থেকে। শিক্ষা জীবনে খুব বেশি ভালো ছিলাম না আমি, কারণ দুষ্টুমিটা মাথায় বেশি থাকতো। আর আমার বাবা এক সময় গ্রামে বিভিন্ন সংগঠনের সাথে জড়িত ছিলেন, উনি শীতকালে নাটক তারপর কালচার প্রোগ্রামগুলো করতেন, হয়তোবা সে কারণেই রক্তের ভেতরে এই সংস্কৃতির প্রতি একটা টান তখন থেকে হয়তোবা ছিল। সে কারণে দেখা যেত স্কুলে যতটা আমি ক্লাসের মধ্যে পড়াশোনায় ব্যস্ত থাকতাম তার থেকে বেশি থাকতাম আসলে কিভাবে একটা জিনিস করা যায়, কিভাবে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করা যায়, কিভাবে বর্ষবরণটা কিভাবে আমরা কিভাবে করবো বা বিদায় অনুষ্ঠান কিভাবে করবো, এইসব নিয়ে খুব বেশি মাতামাতি থাকতো আমার মধ্যে সবচেয়ে বেশি। বিভিন্ন প্রতিযোগিতা অ্যাটেন্ড করা, টিচারদের কান ঝালাপালো করে রাখতাম আমি যে স্যার এবার নতুন করে উৎসবে আমাদের কেউ যাচ্ছে না কেন, বা শিশু একাডেমির প্রতিযোগিতায় আমরা কেন যাচ্ছি না কেন, বা ইন্টার স্কুল খেলায় আমরা যাচ্ছি না কেন, এরকম করেই কাটতো তখন। বিশেষ করে গণিতের ক্লাসটাতে আমি সবসময় ফাঁকিয়ে দিতাম, পিছনে বসে থাকতাম কিংবা বেরিয়ে যাওয়ার চেষ্টা করতাম যদিও পারতাম না। আমাদের একজন টিচার ছিলেন শফিক, ওনার নাম শফিক স্যার, প্রচন্ড বকাঝকা করতেন, আমাকে আদর করতেন, আদর করতেন হয়তো আমার আদার সেই অ্যাক্টিভিটিগুলোর জন্যে। তো দেখা যেত স্কুলের সব ধরনের কালচারাল প্রোগ্রাম, স্পোর্টস, খেলাধুলা সব কিছুর মধ্যে আমি জড়িত থাকতাম। কোনোরকম আল্লাহ করে আমার স্কুল জীবনটা তখন ওইভাবে পার হলো, কারণ ছাত্রী হিসেবে অনেক বেশি ভালো ছিলাম না। তারপরেও মোটামুটি বেশ ভালো একটা রেজাল্ট নিয়ে পাশ করলাম। ওখানে আমার জীবনে সবচেয়ে বড় একটা জায়গা তৈরি হয় বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর, বিএনসিসিতে, বিএনসিসির সাথে আমি জড়িত হই তখন স্কুল লাইফ থেকে। তো ওই বিএনসিসিতে থাকাকালীন আমার দুটো ক্যাম্প করার সুযোগ হয়,
অনেক ভলান্টিয়ার অ্যাক্টিভিটিজ এর ভিতরে আপনার ইনভলভমেন্ট। এটার বিষয়টাই মফস কি এরকম যে পড়ালেখা বা এইসব ট্রিপিক্যাল যে ব্যাপারগুলো তখন মনে হয় যেগুলো ট্রিপিক্যাল, সত্যিকারের জীবন তো এখানে অ্যাকচুয়ালি, এই কাজগুলোর মধ্যেই তো সত্যিকারের মানুষ হিসেবে মুক্তি, এরকমই মনে হতো তখন, রাইট?
আমি আসলে মানে না পড়াশোনা যখন করতাম তখন আমার মনে হতো একটা প্রশ্ন জাগতো, এই যে আমি একজনের কবিতা পড়ছি বা একটা বীজগণিত করছি, একটা পাটিগণিত করছি, আমার পরবর্তী লাইফে কি এটা কাজে লাগবে? যেমন আমি আমার মামাকে দেখতাম,
বড় একটু বলেই একদম পার্টি পার্টিগুলোতে ঢুকে গিয়ে দরকার হলে আমরা একটু বুঝবার চেষ্টা করি আদৌ কাজে লাগবে কিনা। একটা অঙ্ক বলতো, বানর নিয়ে অঙ্কটা মনে আছে কি? তো
আমি অঙ্ক মনে রাখতে চাই না, অঙ্ক অনেক প্রিয়
পেছনের যে দেখা লাগে যার অঙ্কটা এরকম যে যদি পার্টিগুলোতে ওই অঙ্কটাই ধরি যে একটি বানর তৈলাক্ত বাসি উঠবার শুরু করলো, 3 ফিট উঠে তো 2 ফিট পড়ে।
আচ্ছা বানরের কি দরকার তৈলাক্ত বাসে উঠার?
তো এগুলো থেকে তখন মাথায় হয়তো আপনাকে স্ট্রাইক করতো যে আসলে বানর উঠতেছে বা নামতেছে হু কেয়ার, এটা আমার ব্যক্তি জীবনে কি কাজে আসবে, চৌবাচ্চা ফুটা হয়ে গেছে এত টেনশন তো কিছু নাই,
পিতার বয়স পুত্র
পিতার বয়স পুত্র বয়সে প্যাচ লাগে সেটা তো আমার দেখবার কথা নয়। এই এই ধরনের ব্যাপারগুলো আপনার মধ্যে এক্সট্রাঅর্ডিনারি কোনো কিছু মনে হতো না?
হ্যাঁ, আমি তখন ভাবতাম আসলে এগুলো আসলে কি প্রয়োজনে আসবে আমার, যেমন বিশেষ করে আমার মামাদের দেখতাম, চাচাদের দেখতাম, ওদের ব্যক্তি জীবনে ওরা যখন জব করছে বা ব্যবসা করছে আমার বাবাকে দেখতাম, মনে হতো যে আসলে তাদের তো দরকার নেই পাটিগণিত করা তাদের লাইফে, আমার মানে সমাজ বিজ্ঞান পড়ছি, বিজ্ঞানে এত বিষয় পড়ছি, আমার কাছে মনে হতো মানে আমি এত বিষয়গুলো পড়বো, পড়ার পরে যদি আমার সেটা কাজেই না লাগে, আমি যদি 10টা মানুষকে চিনতে না পারি, আমি যদি মানুষ দেখতে না পারি, আমি যদি জীবনই না দেখতে পারি, তাহলে এই পড়াশোনার মানেটা কি আছে?
ইনফ্যাক্ট সুকুমার যেসব প্রবৃত্তি থাকে মানুষের সেগুলো বিকশিত করবার জন্যই কিন্তু ওই ম্যাথগুলো দেওয়া হয়, যাতে করে নিউরনের জটগুলো খোলে, মানুষ আরো বেশি ওপেন চিন্তা করতে পারে। তবে এই কথাগুলো সত্যি যে অনেকেই কিন্তু আমরা চিন্তা করি বয়সে গিয়ে যে আদৌ আমাদের পার্সোনাল লাইফে কত বেশি এটি রিলেট করবে, কতটুকু বেশি ইম্প্যাক্ট ফেলবে, তখন আপনি ওই জিনিসগুলো বেশি করতেন যেটা ইম্প্যাক্ট ফেলতে পারে, রাইট?
হ্যাঁ, তখন মানে এখন হয়তো আমি বুঝি যে এখন বাজার করতে গেলে টাকা হিসাবটা করতে হয় কিংবা মাস শেষে স্যালারি আমার ঠিক কতটুকু পকেটে আছে সেটা চিন্তা করতে হয়। হ্যাঁ, এখন তো অবশ্যই ম্যাথ দরকার, তো সেই সময় চিন্তাভাবনাগুলো এরকমই ছিল। তো ওই যে বলছিলাম বিএনসিসি যখন করতাম সেখানে আমরা শৃঙ্খলা শিখলাম, আমার সবচেয়ে মজার বিষয় ছিল মানে প্রতি সপ্তাহে শুক্রবারে খুব সকালবেলা হচ্ছে আমরা প্র্যাকটিসের জন্য চলে যেতাম স্কুলে, অনেক সময় শীতের কুয়াশার মধ্যে, অনেক সময় একদম গরমের মধ্যে, অনেক রৌদ্রের মধ্যে আমরা মাঠে প্যারেড করতাম, প্র্যাকটিস করতাম, এরপর আমরা আবার খেলাধুলা করতাম, কিছু কালচার গান টান করতাম, প্রতিযোগিতা করতাম। তবে টার্গেট আসলে অন্য একটা ছিল, টার্গেটটা ছিল তখন প্রতিদিনের এই প্র্যাকটিসের পরে আমাদের স্কুল থেকে নাস্তা করতো, দুটো পরোটা, একটা ডিম ভাজা আর সবজি। মানে প্রতি সপ্তাহের মধ্যে আসলে সপ্তাহটা বসে অপেক্ষা করাটা হতো আসলে ওই নাস্তাটা করার জন্য। তো সেই মজা থেকে আসলে বিএনসির সাথে ইনভলভ হয়ে যাওয়া, এবং ইনভলভ হওয়ার পরে দেখলাম যে আস্তে আস্তে বেশ ভালো লাগা শুরু করলো বিষয়গুলো, কারণ সামরিক বা এই ধরনের জিনিসগুলোকে আমাকে টানত, বিষয়গুলো আমাকে টানত। চেষ্টা করতাম ভালো কিছু করার, ক্যারেট থেকে ল্যান্স কর্পোরাল হিসেবে র্যাঙ্ক পেলাম, খুব ভালো লাগলো। তারপর আমাদের স্কুলে হতো কি 16 ডিসেম্বর বা 26 মার্চে আমাদের বড় করে একটা প্রোগ্রাম হতো।
বিএনসি থেকে কি কমিশন র্যাঙ্কে ট্রান্সফর্ম হওয়ার সুযোগ আছে জানার জন্য বলছি?
জি জি, সুযোগ আছে, তবে সেটা পরীক্ষার মাধ্যমে নর্মালি অন্যান্য স্টুডেন্টরা যেভাবে যায় সেভাবে যেতে হয়, অন্যান্য পার্সনে সেভাবে যেতে হয়। তবে বিএনসির ক্যারেটদের জন্য একটু এক্সট্রা বেনিফিট থাকে, কারণ তারা অলরেডি এই বিষয়গুলোর সাথে ইউজড হয়ে যায়। তো ওই 26 মার্চ বা 16 ডিসেম্বরের অনুষ্ঠানগুলোতে আমরা তখন অ্যাটেন্ড করতাম। বিএনসিসির খাকি ড্রেস দিত তখন আমাদেরকে, হাতে পিস্তল, রাইফেলটা অবশ্যই অবশ্যই কাঠের, তবে মানে তো মানে বডিতে যে একটা মানে একটা ভাব চলে আসতো না, অস্ত্রটা নিয়ে যখন মাঠে যাচ্ছি প্র্যাকটিস করছি। এবং আরো বেশি মজা লাগতো যখন আমরা দেখতাম অন্যান্য সব স্কুল, কলেজ, ইভেন দ্য কলেজ আনসার বাহিনী পর্যন্ত আমাদের পিছনে সারিতে থাকতো। আমরা থাকতাম সবার শুরুতে, তারপরে থাকতো পুলিশ, তারপরে থাকতো আনসার, তারপরে অন্যান্য কলেজ, তারপর স্কুল। আর আমাদের স্কুলটা ছিল যেহেতু থানা সদরে, তো ওই থানার যত স্কুল থাকতো সব স্কুলে আমাদের স্কুলের মাঠ বিশাল বড়, সে মাঠে আসতে হতো তাদের প্যারেড করতে। অনেক বেশি মজা লাগতো। তো মনের ভিতরে একটা ভাব থাকতো যে আমরা সবার আগে আছি, তোমরা পিছনে পড়ে আছো, আমরা সবার আগে হচ্ছে ফেলুটটা দেবো। এই মার্চ পাস করার পরে আবার ডিসপ্লে থাকতো, মানে যে যা খুশি মনে খুশি করো। তখন আমরা ছোট ছোট নাটিকা করতাম এই পিস্তল দিয়ে, রাজাকার, মুক্তিযোদ্ধা, পাকিস্তানি, মজা লাগতো খুব বেশি। এরকম করেই করেই শুরু। তারপরে আমরা এরপরে যখন এই মজাগুলোর মানে উপলব্ধি করতে থাকলাম যে আসলে এই যে করছি এগুলো তো আরো সৃজনশীল ভাবে করা যায়, তখন ওই আমার বড় ভাই তখন অলরেডি ঢাকাতে চলে এসছে পড়াশোনা করতে, উনি প্রাইভেট একটা ইউনিভার্সিটিতে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়াশোনা শুরু করে। ওনার মাধ্যমেই বিভিন্ন থিয়েটার, গান এসব সম্বন্ধে আসলে জানাশোনাটা শুরু হয়। তখন ওই থিয়েটারের প্রতি একটা আগ্রহ আমার ভেতরে তৈরি হয় যে মঞ্চে কাজ করা, মানুষের সাথে ডিরেক্টলি আমার নিজেকে রিপ্রেজেন্ট করা, একটা চরিত্রকে ধারণ করা, এই বিষয়গুলো তখন কাজ করে। তো তখন থেকে ওই বিএনসিসি থেকে আমাদের আবার ক্যাম্প করা হতো, বছরিক 2টা ক্যাম্প হইতো, শীতকালীন প্রশিক্ষণ শিবির, আবার হতো হচ্ছে অ্যানুয়াল ক্যাম্প, অ্যানুয়াল একটা ক্যাম্প হইতো। ওই ক্যাম্পে আমাদের ঢাকা ইউনিভার্সিটি, তারপর জগন্নাথ ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে শুরু করে সামরিক যত বাহিনীর এই রিলেটেড বিএনসিসি যত অঙ্গ প্রতিষ্ঠান আছে সবাই সেখানে যেত। আমরা 7 দিন সেখানে থাকতাম ক্যাম্প করে, তাবু করে আর্মিদের সাথে, আমরা ছিলাম আর্মির আন্ডারে বিএনসিসি। তো ওই সময়টা হতো কি মানে ডিফারেন্ট একটা লাইফ। আমি যখনই হচ্ছে মানে ক্যাম্পে আমরা 4 জন বা 5 জন এরকম এক একবার এক এক বছর এক এক ধরনের অ্যামাউন্টের ছেলে ইয়ে হতো, সিলেক্টেড হতো। আর আমাদের স্কুলটা ছিল তখন বয়েজ স্কুল। তো ফার্স্ট টাইম যখন আমি ক্যাম্পে যাই তখন আমার র্যাঙ্ক ছিল সার্জেন্ট হিসেবে র্যাঙ্কে আমি তখন যাই। যাওয়ার পর আমার যে অনুভূতি, জীবনের প্রথম আমি সামরিক বাহিনী, তাদের লাইফ, এই জিনিসগুলো নিজের চোখে দেখার একটা সুযোগ আমি তখন পাই। আমাদের সেই ভোর 6টা বাজে ঘুম থেকে উঠতে হতো, ওঠার পরেই নিজের বেডটের সবকিছু গোছাও, ড্রেসটা পরো, টাইট করে বেল্ট পরো, জামা কাপড় পরো, পরে একদম মাঠে চলে যাও। মাঠে এখানে নাস্তা অলরেডি রেডি, নাস্তাও খুব মজার থাকতো, পাউরুটি, কলা, ডিম, যা খেতে হবে সবকিছু শেষ করতে হবে। সেটা করার যেদিন মাঠে প্রথম যাই তখন আমি দেখতে পারি চায়না 7.62mm রাইফেল, রিয়েল রাইফেল, যেটা শুধু গুলি নেই বাকি সবকিছু রিয়েল, সেটা দিয়ে আমাদেরকে মার্চ পাস্ট করতে হবে, আমাদের প্র্যাকটিসগুলো করা হবে। আমার লাইফে তখন আমি ফার্স্ট একটা রিয়েল অস্ত্র আমি তখন কাঁধে নিই। সে যে একটা অনুভূতি, মানে মনে হচ্ছিল যে হ্যাঁ আমার কাছে অনেক কিছু আছে, আমি অনেক পাওয়ারফুল একজন মানুষ। আবার সন্ধ্যা হলে তখন সেই সারাদিনের এই মার্চ পাস্ট করার পরে দুপুরবেলা ব্রেক হতো, দুপুর ব্রেক করার পরে বিকালবেলা আবার মার্চ পাস্ট হতো, তারপর বিকালবেলা একটু ঘুরতে নিজেদের মধ্যে আড্ডা দেওয়ার সুযোগ থাকতো, আর রাত্রেবেলা কালচারাল প্রোগ্রাম হতো। তো ওখানে দেখলাম যে প্রাণের ছড়াছড়ি, আমি ইউনিভার্সিটির একজন টিচার থেকে শুরু করে একজন স্টুডেন্টের সাথে মিশতে পারছি, আবার আমার জুনিয়র কোন ছেলে মেয়েদের সাথে মিশতে পারছি। সেখানে ইউনিভার্সিটি তখন অনেক আপুরও ছিল, ভাইয়েরাও ছিল, অনেক কিছু শেয়ার করার সুযোগ ছিল, অনেক কথা বলতে পারতাম, অনেক কিছু জানতে পারতাম। এরপরে একদিন হঠাৎ করে সুযোগ এলো কি, আমাদেরকে বললো সবাইকে তোমাদেরকে নিয়ে যাবো এবার অস্ত্র প্রশিক্ষণে, তোমাদেরকে শ্যুট করতে দেওয়া হবে। আমি ভাবলাম হয়তো মজা করছে কিংবা কোনো কিছু। তো যাই হোক, লাইন বাই লাইন করে পাঁচজন দশজন করে এক এক করে নিয়ে যাচ্ছিল। তো অনেক অপেক্ষার পরে যখন আমার টার্ন আসে, তো দেখলাম যে হ্যাঁ, আসলেই একটা বিশাল একটা জায়গা, সামনে এত উঁচু মাটির দিঘি, সামনে কিছু নিশানা আছে, পাঁচজন আমার যতটুকু মনে আছে পাঁচজন করে শ্যুট করতে দিত। তো আমি প্রথম ওই চায়না 7.62mm রাইফেল নিয়ে বসি, তো পাঁচটা তখন বুলেট আমাকে হাতে ধরায় দেওয়া হয় যে এইভাবে এইম করতে হবে, এইভাবে অস্ত্রটা রিলোড করতে হবে, তুমি একবার টান করলেই কিন্তু সবগুলো বেরিয়ে যাবে। অনেক কিছু শেখানোর পরে আমি প্রথম বসলাম। তো অস্ত্রটা নিয়ে তাক করে শুয়ে যখন আমি বললো যে হ্যাঁ ফায়ার, তোমরা এখন নিজেদের মতো করতে পারো, এবং নিশানোর উপরে আবার পয়েন্টও আছে, মার্কও আছে, এবং এটা নিয়ে পুরস্কার দেবে, মেডেলও দেবে ফাইনালি। ফার্স্ট যখন আমি একটা ফায়ার করি, এত বিকট একটা সাউন্ড, আমার কানচিন করে একটা শব্দ করে বন্ধ হয়ে যায়, প্লাস অস্ত্রের একটা মানে বুলেটের একটা খোসা বের হয়ে আমার হাতের উপর পড়ে। প্রচন্ড গরম ছিল, আমার মনে হচ্ছিল আমার হাতটা ঠোসা পড়ে গেছে। আমি তখন দাঁড়াই যে না, আমি আর পারবো না, সরি, আমার দ্বারা সম্ভব না। তখন পাশে যে আর্মি যে পার্সনটা ছিল, উনি বললো যে দেখো, জীবন প্রথম একবার সুযোগ পেয়েছো শ্যুট করার, কেন মিস করবা, পারো না করো, করে দাও। তখন আমি ঘাটাঘাট করে বাকি চার রাউন্ড আমি ফায়ার করি। ওই যে একটা অনুভূতি, আমার এখনো সেই জিনিসটাকে মানে মনে আছে। এরপরে অবশ্য আরেকবার ক্যাম্প করার সুযোগ পাই আমি, সেটা ছিল বান্দরবানে।
কি ধরনের অনুভূতি এটা? যে বলতেছে যে তুমি এটা ছিঁড়ে ফেলে তুমি কমোডে দিয়ে দাও, তোমার লাইফ থেকে ওই মেয়েটি ফ্ল্যাশ আউট হয়ে যাবে, এরকম কিছু ভ্যানিশ হয়ে যাবে। তো ওই ফায়ারিং এর সাথে সাথে এরকম কিছু ফিল হয়েছিল কিনা তোমার?
তখন তো আসলে এত বাচ্চার বয়সে আসলে এত বিষয় ভাবার একটা
মানে কোনো কিছু যেন ব্রেক করে নতুন কোনো
সৃষ্টি,
কোনো একটা ট্রান্সফরমেশন হলো ভিতরে, এরকম কিছু
না? তবে একটা মানে সাহসিকতা, একটা ভিতরে সাহস, একটা সাহসের তৈরি
ওই জায়গাটাতে একটা ট্রান্সফরমেশন
হয়েছিল। মানে মনে হতো যে হ্যাঁ, মানে আমি ওয়ান অফ দ্যাম, মানে লাইক তারা যে লাইফটা লিড করছে, আর্মি যে লাইফটা লিড করছে, তারা যেভাবে সাহসিকতার সাথে মানুষের সাথে মানে যুদ্ধ বিষয়টা কেমন না, আমি একজন মানুষকে মারবো, সে আমার শত্রু, আমি একজন মানুষকে মারবো, কিন্তু সেখানে আমার লাইফটা যে কোনো সময় চলে যেতে পারে, যে সাহসটার দরকার হয়, আমার মনে হয় যে হ্যাঁ, মানে ওই সাহসের জায়গাটা খুব সম্ভবত ওইখান থেকেই মানে তৈরিটা হয়েছে। তো ওই জায়গা থেকে তারপর আমাদের ফিরে আসা, ক্যাম্পে ফিরে আসা, আমি মেজররা থাকতো, কর্নেলরা থাকতো, তাদের সাথে কথা বলার সুযোগ তৈরি হতো। সন্ধ্যাবেলা কালচারাল প্রোগ্রাম হতো, আমার একদিন মনে আছে সন্ধ্যাবেলা কালচারাল প্রোগ্রাম হচ্ছিল, কোনো একটা কারণে সাউন্ড বা কোনো কিছু একটা ঝামেলা হচ্ছিল, তো লম্বা একটা ব্রেক, মানে সবাই চুপচাপ বসে আছে, দুষ্টুম করছে। তো আমি ভাবলাম, আমার তখন কবিতা আবৃত্তির একটা মাথার ভিতরে একটা পোকা থাকতো, আমি স্কুলে অনেকবার পুরস্কার পেয়েছি কবিতা আবৃত্তি করে। তো আমি আমাদের অ্যাডজুটেন্ট যিনি মেজর মাহবুব, আমি ওনাকে বললাম স্যার আমি একটু কবিতা আবৃত্তি করি, তাহলে মানুষ চুপ থাকবে হয়তো বা শুনবে। হ্যাঁ ঠিক আছে, সেন্ড করো। আমি খুব সাহস করে কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটা আবৃত্তি করা শুরু করলাম।
কিভাবে শুনি আমরা, ব্যাকগ্রাউন্ডে বিদ্রোহী টাইপ কিছু একটা বাজায় দিই না?
এখন সম্পূর্ণ হয়তো মনে
অসুবিধা নাই, যতটুকু মনে আছে যেভাবে মনে আছে ওটা অবশ্যই আমাদের শ্রোতা বন্ধুরা সেইভাবেই নেবেন।
আমার সব হয়তো এখন মনে নেই, তারপর আমি চেষ্টা করি।
শিখর হিমাদ্রির বলবীর, বল বিশ্বের মহাকাশ ছাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলক দুলক গোলক ভেদিয়া, খোলার আসন আরুষ ছেদিয়া, উঠিয়াছি চির বিস্ময়ে আমি বিশ্ব বিধাত্রীর বলবীর বল চির উন্নত মমসের। আমি পরের লাইনগুলো এখন ঠিক মনে করতে পারছি না, বাট
এনিওয়ে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমরা
জি বাট ওই সময়টা না আমি সম্পূর্ণ কবিতাটা আমার মুখস্থ ছিল ফর্চুনেটলি অর আনফর্চুনেটলি, কারণ আমি এই কবিতাটা আমার বাসায় তখন টেপ রেকর্ডে একটা ক্যাসেটে এই কবিতাটা ছিল, বারবার শুনতাম ভাল লাগতো, সেই শুনতে শুনতে আমার মুখস্থ হয়ে গিয়েছিল। তো কবিতাটা যখন আবৃত্তি করি মানুষ শুনছিল শুনছিল শুনছিল, একটা সময় যে বিরক্ত হয়ে যায় সবাই চুপচাপ কোনো কথা নেই, কারণ এত লম্বা আমি ঠিক মানে খালি গলায় আবৃত্তি করা আর আবৃত্তি কোনো কিছুই আমি জানি না, প্লাস প্রনাউন্সিয়েশন কি হচ্ছে উচ্চারণ কিছু কিছু জানি না, একটা সময় যে সবাই চুপচাপ চুপচাপ, কিন্তু শেষে যখন মহাবিশ্বের মহাকাশচারী যখন ওই জায়গাটা আসলো তখন সবাই একদম শুনে মানে ওই জায়গাটা শেষ করার পরে সবাই তালি দেওয়া শুরু করলো, তখন খুব ভালো লাগলো বিষয়টা।
ওকে, আমরা মাহফুজের সাথে ভালোবাসা বাংলাদেশের এই পথ চলা শুরু করবো। অলরেডি শুনছিলাম মাহফুজের বেড়ে ওঠার গল্প, এবার মাহফুজের পরবর্তী যে ফেজ, বেড়ে ওঠার পর থেকে আমরা কোন মাহফুজকে দেখলাম, ডানপিটে মাহফুজের মধ্যে আদৌ কোনো পরিবর্তন আসলো নাকি সে তেমনই থাকলো, সেই ব্যাপারগুলো আমরা জানবো। তার আগে মাহফুজের একটা ছোট্ট করে বর্ণনা দিয়ে দিই, অনেকেই কিন্তু ফেসবুকের মাধ্যমে জানতে চাচ্ছে যে আমরা এই মাহফুজ সম্বন্ধে আর একটু ডিটেলিং করেন গুরু এতেশাম, সো আই এম হিয়ার। প্রথম কথা যে আপনার টোনালিটির স্মেল তো অলরেডি পেয়েছেন ইমা, টোনালিটি নিয়ে মনে হয় প্রচুর কথা ফেসবুকে, রাইট?
আমি আন্দাজ করতে পারছি অলরেডি কবিতা নিয়ে অনেক কমেন্ট চলে এসেছে,
এবং টোনালিটির কথা স্পেশালি সে অনেকে মনে হয় বলবার চেষ্টা করছে। আর যেহেতু যারা ফেসবুকে নাই তারা মাহফুজের সম্বন্ধে যদি জানতে চান, মাহফুজের সম্বন্ধে বর্ণনা দিতে গেলে এটাই বলা যায়, কারণ বর্ণনা এই কারণে দিই আমি যাতে করে বন্ধুরা মনের মধ্যে একটা আদল তৈরি করে নিতে পারে মানুষটির, তাহলে হয়তো কমিউনিকেট করতে অনেক সহজ হয়। আমার সাথে যিনি আজকে উপস্থিত ভালোবাসা বাংলাদেশের মাহফুজ, ফুল স্লিভ একটা শার্ট পরে আছে, আমি সুযোগ পেলে মাহফুজের কাছ থেকে জেনে নিয়ে শার্টটা কিনবার চেষ্টা করি, মার্কেট যদি একবারই না থাকে তাহলে তার কাছ থেকে হয়তো নিয়ে নেওয়ার ধান্দা করলেও করতে পারি। ইটস ভেরি গুড টু সি, এগুলোর প্রতি আমার এমনি পার্সোনাল একটা ফ্যাসিনেশন আছে, আর তার মধ্যে স্টারের অনেক কম্বিনেশন, এবং তার সাথে রেগুলার ফিট সেমিনার, রাইট? সেমিনারও ড্যাবেড ইন প্যান্ট অফ হোয়াইট আর অফ হোয়াইট কালার, ইটস এ গ্রেট কম্বিনেশন, এবং পায়ে হচ্ছে লোফার বলি আমরা, রাইট? এখানে লোফার, এবং সব মিলিয়ে তার কমপ্লেক্সন, কিন্তু যে সব কমপ্লেক্সন তোরা বেশি পছন্দ করিস আর কি, একদম ক্যাটকেটে ফর্সা না আর কি, যতটুকু ফর্সা হলে একটি ছেলেকে অনেক বেশি ভালো দেখায় সেই টাইপের কমপ্লেক্সন, দেন তার টোটাল অ্যাপিয়ারেন্স সব মিলিয়ে যা দেখাচ্ছে তাতে আমার কাছে মনে হচ্ছে যে পর্দার পেছনে না পর্দার সামনেও কাজ করালে করানো যেতে পারে এই মানুষটিকে দিয়ে, কারণ সে বলছিল যে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে আছে, এবং আমি অফ এয়ারে কথা বলতে গিয়ে শুনছিলাম যে সে পর্দার পেছনের লোক, বাট পর্দার সামনেও ভালোই দেখাবে তাকে। শুনি বাকি ঘটনা তার জীবনে, আমি বলছিলাম যে অলরেডি আমরা তার জীবনে ছোটবেলা বড় হয়ে ওঠার ঘটনা শুনছিলাম, পরবর্তী বড় হওয়ার পর থেকে সে মানুষটির আদৌ কোনো পরিবর্তন হলো কিনা সে ব্যাপারগুলো একটু জানবো।
পরিবর্তন ওই শৈশবের ব্যাপারগুলো আস্তে আস্তে আসলে মনের ভিতর থেকে, শৈশব তো আসলে একটা শক্তি, মানুষের বেড়ে ওঠার শক্তি, প্রাণের বিষয়। তো আমি যখন আমার কলেজ শেষ করি, ইউনিভার্সিটি শেষ করি, হয় না মানে দুষ্ট ছেলেদের মিষ্টি কিছু ব্যাপার থেকে, মেয়েদের প্রতি একটা মজার একটা ব্যাপার থেকে, ওই টিনেজ যে সময়টা, প্রেম করা, মেয়েদের সাথে দুষ্টুমি করা, অনেক মানুষের সাথে পরিচয় হওয়া, আমার কলেজ লাইফে অনেকের সাথে আমার অনেক বন্ধু বান্ধব ছিল, আমার সেতু নামে একটা ফ্রেন্ড ছিল, তুষার ছিল, অনেকেই ছিল, অনেক বন্ধুদের মধ্যে আসলে অনেক অনেকের কথা আমি এখন মনে করতে পারছি না, সুইটি নামে একজন ছিল, আমরা না অনেক বেশি মজা করতাম, দুষ্টুমি করতাম। একটা সময় যে আমি চিন্তা করলাম যে হ্যাঁ জীবনে অনেক কিছুর আসলে টেস্ট নেওয়া উচিত, যেমন আবৃত্তি করার চেষ্টা করতাম, থিয়েটারে কিছু অল্প স্বল্প কাজ করতাম, আমি একটা থিয়েটার করতাম, তারপর মনে হচ্ছে মিউজিকটাও করি। তো ওই খেলার ছলে আমাদের ইউনিভার্সিটিতে আমি তখন এসএসসি পড়ি, চার্টার্ড অ্যাকাউন্টেন্সি, তখন আমি আমার ফ্রেন্ড কাজী ফাহিম, শাহরিয়ার জামাল, নোমান, আমরা এরা মিলে একটা ব্যান্ড ফর্ম করি ডিস্টিউন নামে। তো টিচাররা যখন ফার্স্ট শুনে যে হ্যাঁ তোমাদের নামটা খুব জোচ্ছই হলো ডিস্টিউন, তোমরা নিশ্চয়ই গাইবে ডিস্টিউন, তো ওই থেকে আমার মানে একটা জীবনে একটা পরিবর্তনের ছোঁয়া চলে আসে, যদিও ব্যান্ডটা অনেকদিন থাকে না, টিকে নেই খুব বেশি দিন,
অনেক নানা জটিলতার কারণে। তারপরে জীবনে কিছু চড়াই উচ্চাই চলে আসে, আমাদের পারিবারিক কিছু ব্যাপার, আমার ব্যক্তি জীবনের কিছু ব্যাপার হয় না, প্রেম করতে গেলে ছেকার ব্যাপার থাকে, খাওয়া দেওয়া সব কিছুর ব্যাপার থাকে, আবার বন্ধু বান্ধব ভুল বোঝাবুঝি পরিবারেরও কিছু ব্যাপার থাকে, সবকিছু মিলে জীবনে একটা সময় গিয়ে মানে মনে হচ্ছিল যে কোথায় আমি, আমি কি করছি, আমি কোথায় আছি, কে আমি।
প্রেমের ব্যাপার আমি জানি না, বাট মাহফুজ আমার কেন জানি মনে হচ্ছে যে প্রেমে পড়ার যে ব্যাপারটা সেটা শুরু হয়েছে একদম আর্লি এজ থেকে।
সত্যি বলবো আমি প্রথম প্রেম করি, প্রেম করি অ্যাকচুয়ালি, সেটা জানি না প্রেম কিনা, তখন আমি ক্লাস ফাইভে পড়তাম,
এরকম কিছু মনে হচ্ছিল যে এরকম হওয়াটাই কেন জানি মনে হচ্ছিল যে স্বাভাবিক, কেন জানি আমার মনে হচ্ছে
সেই জন্য আপনি গুরু হেতে
হোয়াটএভার, আমার মধ্যে আমি যেন স্পেসিফিক বলেছি, কিন্তু আমি এত স্পেসিফিক বলছি ওই কারণে, ইনফ্যাক্ট আমি আরেকটু আশা করেছিলাম আর কি, সেটাও আরো নিচের দিকে আর কি। যেমন আমি একটু বলি, আমি ছোটবেলাতে ক্লাস ওটা কি আমাদের সময় বেবি বলতাম, নার্সারি বলতাম, এখন না হয় প্লে গ্রুপ বলে মনে হয়, আগে আগে তো সেসব তখন বলা হতো না,
শিশু শ্রেণী
বলতো, ক্লাস ওয়ানের আগে যেটা ছিল সেইটা। আমি বারবার আমি এখন মনে করার চেষ্টা করি যে আমি কামটা কেন করছি, একটা মেয়েকে সবসময় রং পেন্সিল চুরি করে নিয়ে গিয়ে দিতাম, নিজেরটা তো মাস পাশের গুলো কুড়িয়ে নিয়ে গিয়ে দিতাম,
বাহ,
তো এইটা বহু পরে বুঝছি না সব বলতে ওই মেয়েটারে দিতাম কেন,
আপনার জীবনটা রাঙানোর জন্য হয়
হোয়াটএভার, তো এটা আমি পরে রিলেট করার চেষ্টা করছি যে সব বলতে ওই মেয়েটারে দিতাম কেন। এবং মজার ব্যাপার কি জানি যে সবাইকে ভুলে গেছি, শিশু শ্রেণী বা ক্লাস ওয়ানের পর থেকে আর কখনোই দেখিনি সেই মেয়েটিকে, বাট স্টিল আই কুড রিমেম্বার ওই মুহূর্ত, ওই অনুভূতি, ওই লুক এখন আমি মনে করতে পারি আর কি, আমি জানিও না যে সে মেয়েটি কোথায় আছে।
আসলে ব্যাপারগুলো কিন্তু এরকম,
আই ডোন্ট নো যেটা এটাকে কি বলে, কোন অনুভূতির কি নাম দেয়া যায়, এরকম কিছু আমি খুঁজবার চেষ্টা করেছিলাম যে প্লে গ্রুপ ক্লাস ওয়ান বা এই টাইপ কিছু, হোয়াট এভার ক্লাস ফাইভ, রাইট?
আমি ওই সময়টাতে আসলে মানে বোঝার চেষ্টা করছিলাম আমি আসলে কে, কি করছি, কেন করছি, মানে খুব ডিস্টার্বিং একটা জায়গায় আমি চলে
এই সম্পর্কটা কোন তাসে এসে তৈরি হয়েছে বা নষ্ট হলো।
তখন আমি মানে আফটার ইন্টার আমি যখন অনার্স করছি তখন অনার্স
সম্পর্ক কোন সময়, ওই সময়
না, আমি আমার পার্সোনাল জায়গা থেকে
পার্সোনাল রিয়েলাইজেশনের কথা বুঝলাম, বাট এর মধ্যে কি গভীর কোনো সম্পর্কে জড়িয়ে পড়া হয়েছিল?
না গভীর কোনো সম্পর্ক না, আসলে ওই ধুই মাছ নাছুই পানির মতো
এই টাইপ,
ডুবে ডুবে জল খাওয়া, কারণ আমি মনে করতাম যে প্রেম ভালোবাসা, এখনো আমি মনে করি প্রেম ভালোবাসা মানুষের জীবনে আসবেই, আসতেই থাকবে সেটাকে, আর আমার কাছে মনে হয় প্রেম ভালোবাসা আসলে একটা গাছের মতো, একটা পরিচর্যা করার বিষয়, যত বেশি পরিচর্যা করবো সে তত বেশি ভালো থাকবে, পরিচর্যা করবো সে মরে যাবে, নষ্ট হয়ে যাবে, সেরকম কিছু। তো ওই সময় তো আসলে প্রেম হবে ভাঙবে এরকমই ছিল, কিন্তু আমি আমার ব্যক্তি জীবনের কথা চিন্তা করছিলাম যে আমি আমার ফ্যামিলি থেকে মানে ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড চিন্তা করি, আমি আমার কথা চিন্তা করি, সবকিছু চিন্তা করছি, এই সময়টা না হয় চলে যাচ্ছে, বাট আমার ফিউচার কি হবে, আমার ভবিষ্যৎটা কি হবে, আমি কি করব, কোথায় যাব, কি করব, তো ওইরকম একটা জায়গা থেকে আমি চিন্তা করলাম যে না হ্যাঁ সবকিছু করা উচিত, পড়াশোনা করছি, অন্য কাজ করছি, ঠিক আছে, বাট ক্যারিয়ারের একটা বিষয় আছে। তখনই আসলে আমার সুযোগ আছে, সুযোগ আসে আমার বড় ভাই তখন অলরেডি একটা বেসরকারি টেলিভিশনের সাথে একটা প্রোগ্রাম করা শুরু করে অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট প্রোডিউসার, তখন তার সাথে কাজ করার সুযোগ তৈরি হয়, ইভেন ইভেন ফর্মে কাজ করার সুযোগ তৈরি হয়, সেখান থেকে আসলে ওই মানে মানুষের আর্নিং এর যে জায়গাটা, মানুষের ক্যারিয়ারের যে জায়গাটা সেটা শুরু হয় সেখান থেকেই শুরু। তারপরে এ তো আস্তে আস্তে আমি দুটো টেলিভিশন চ্যানেলে ইতিমধ্যে কাজ করে এখন বর্তমানে এই টেলিভিশন চ্যানেলে চাকরি করছি, বন্ধু বান্ধব আগের মতোই আছে, এখনো বন্ধু বান্ধবের সাথে মজা হয়, আড্ডা হয়, ফোনে কথা হয়, দেখা হয়, তো ওই রিয়েলাইজেশনটা আমার জীবনে আসার কারণে আমি আজকে হয়তো বেরিয়ে যাই।
একেবারে কি হুট করে নাকি কোনো ঘটনার প্রেক্ষিতে?
ঘটনা বলতে একবার আমার বাবা অসুস্থ, তো উনি ঢাকায় আসেন, তো আমার বড় ভাই সামহাও কোনো একটা কাজে, অফিসে কোনো কাজে উনি বিজি ছিলেন, আমাকে ফোন করে পাচ্ছিলেন না, তো আমি ছিলাম আবার তখন ধানমন্ডিতে, আমার বাসা, আমাদের বাসাটা তখন মিরপুরে, তো ভাইয়া আমাকে বারবার ট্রাই করছিল, ফোনে পাচ্ছিল না যে আব্বু আসছে, ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, বাট তুমি নাই। তো আমি বুঝলাম যে আমি তো এই কাজটা ব্যস্ত, আমি তো তোমাকে আগে বলছি যে আমি এই জায়গায় থাকবো, আমার আগে তো শিডিউল করা, আমি কিভাবে আসবো, কিছু করার ছিল না তখন। তো ভাইয়া কোনো কিছু না বলে সে ফোনটা কেটে দেয়, আব্বুকে নিয়ে সে ডাক্তারের কাছে যায়, এসে চলে আসে। ভাইয়ের একটা বন্ধু, ওনার নাম হচ্ছে জীবন, তো ভাইয়ের একটা বন্ধু আমাকে ফোন করে, ফোন করে বলে দেখ মাহফুজ তুই যে কাজেই ব্যস্ত থাকিস না কেন, তোর বাবাটা অনেক বেশি, মানে তোর বাবাটা আগে, তোর বাবার জায়গাটা অনেক আগে। আমি তখন রিক্সা করে, মনে হয় আমার ঠিক মনে আছে, মোহাম্মদ রুশিয়া মসজিদ ক্রস করছিলাম রিক্সা করে। আমাদের তিন চার দিন পর একটা শো ছিল সিলেটে, আমরা প্র্যাকটিস করছিলাম আমরা। তো আমি তখন মনে করলাম যে আসলে আমি ব্যান্ডটা করি, আমি প্র্যাকটিস করি, হ্যাঁ হয়তো বা একটা মিউজিক ক্যারিয়ার আমার দাঁড়াবে, কিন্তু আমি যে মানুষ, যে পাগলাটে বান্ডলে মানুষ, আমার মনে হয় না মিউজিক ক্যারিয়ারে আমি সবসময় থাকবো বা মিউজিক করবো। কিন্তু যত যাই হোক, বাবা আসছে, এবং সবচেয়ে বড় কথা হলো বাবা অসুস্থ, বাবা মানে তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, সে জায়গাটা আমি কীভাবে ইগনোর করলাম, বা আমি আমার ওই সামান্য একটা প্র্যাকটিসকে কীভাবে এত গুরুত্ব দিয়ে দেখলাম। আমি ওই নিজের মধ্যে আসলে তখন ভাবনাটা হঠাৎ করে চলে আসে, আর বিশেষ করে আমার ভাই যখন ফোনটা কেটে দেওয়ার পরে ভাইয়ের এক বন্ধু আমাকে যখন ফোন করে বিষয়টা তখন বলে, মনে হতে আরো বেশি কষ্টটা আসলে জন্মে, যে আমার পরিবার তো মানে আমার কাছ থেকে এক্সপেক্ট করে, আবার আমাকে স্পেসটাও দেয়, মানে সে আমার বড় ভাই কিন্তু চাইলে আমাকে একটা ধমক দিয়ে বলতে পারতো এখন তুমি চলে আসো, সে সেটা করেনি। খুব মানে বিষয়টা ভিতরে যে মানে খুব বড় একটা আঘাত করে, যে না আমি যত যাই করি জীবনে, যেখানেই যাই, যাই করি না কেন, ফ্যামিলিটা অবশ্যই আগে, আমার প্রত্যেকটা মানুষ আগে, যারা মানে আমি আমার আমি আমাকে তৈরি করার পেছনে যারা আসলে মূল কারিগর, সেখান থেকে আসলে আমার মনে হলো যে না, নিজের জীবনটাকে আগে করতে হবে, নিজের গন্ডিটাকে আগে ঠিক করতে হবে, নিজের নিজের বলতে যত কিছু আছে সেটাকে আগে ঠিক করতে হবে, সেখান থেকে ওই উপলব্ধিটা চলে আসা। তারপর থেকে এই যে বললাম আস্তে আস্তে কাজ করার, যতই কষ্টই হোক না কেন, অনেক সময় এমন হতো যে সত্যি কথা বলতে অনেক সময় পকেটে হয়তো দু টাকাও থাকতো না, দশ টাকাও থাকতো না, হেঁটে হেঁটে হয়তো কোনো কাজে যেতাম, বা ধরেন যে একটা ইভেন্ট করতে গেলাম, ভালো পোস্টে একটা ইভেন্ট করছি, একটা সুপারভাইজার বা অর্গানাইজার হিসেবে কাজ করছি, কিন্তু ওই ভেনিউতে যাওয়ার পয়সাটা আমার কাছে থাকতো না, হয়তো বা এমনও হয়তো আমার বাসার পাশে যে দোকান থেকে বাকিতে বিভিন্ন সাদাই নিয়ে যেতাম, ওই দোকান থেকে আমি 100 টাকা নিয়ে চলে আসছি, ওই 100 টাকা দাও বিকেলে এসে দিচ্ছি, সন্ধ্যায় এসে দিচ্ছি, ওই 100 টাকা নিয়ে আমি চলে যেতাম ইভেন্ট ইভেন্ট করে, আবার যখন পেমেন্ট নিয়ে চলে আসতাম দিয়ে যেতাম, এভাবে শুরু। ওই তখন না কষ্টটাও ভালো লাগতো, কারণ ওই কষ্ট করার পরে যখন দিন শেষে আমি একটা টাকা হাতে পেতাম, ওই টাকাটা নিয়ে যখন বাসায় আসতাম, বা সন্ধ্যার পরে যখন আম্মু ফোন করতো, আম্মু তখন গ্রামে থাকতো, আমি আমার বড় ভাই প্রথম ঢাকায় আমি একসাথে শুরু করি, আমার ছোট ভাই আর আব্বু আম্মু গ্রামে থাকতো, সন্ধ্যার পরে ওই আম্মু ফোন করার পরে যখন বলতো খাইছিস কিনা বা আসছিস কি করছিস, শান্তি লাগতো ভিতরে, যে হ্যাঁ আম্মু আমি একটা কাজে গিয়েছিলাম, আমাকে এরকম করছি, এরকম এরকম হয়েছে, ভালো লাগতো, মনে হচ্ছে যে আমি কিছু একটা করছি, আমার নিজের জন্য করছি, আমার ফ্যামিলির জন্য হলেও করছি, আমার ফ্যামিলিকে হয়তো আমি সাপোর্ট দিচ্ছি না ফিনান্সিয়ালি বা কোনো কিছুতে, বাট করছি, আমি গড়ে ওঠা মানেই তো আমার ফ্যামিলি গড়ে ওঠা। ওখান থেকে শুরু, আস্তে আস্তে শুরু, ওই চ্যানেলের, ওই টেলিভিশন চ্যানেলের প্রোগ্রামটা করতাম, হয়তো ওই টেলিভিশন হয়ে একটা বড় রিয়েলিটি শো করলাম, আস্তে আস্তে দু চারজন মানুষ চিনলো আমাকে, তারা কাজে ডাকলো, তাদের কাজ করা শুরু করলাম, একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি প্লাস ইভেন্টস ওদের হয়ে কাজ করা শুরু করলাম, সেখান থেকে এখন যে বর্তমান টেলিভিশন চ্যানেলটাতে আছি সেই টেলিভিশন হয়ে কাজ করছি, এভাবে ক্যারিয়ারটা তৈরি হলো। তো ওই সময়টাতে, ওই ভাঙা গড়ার ওই সময়টা থেকে ক্যারিয়ার, মানে আমার এই বর্তমান টেলিভিশন চ্যানেল আসার আগ পর্যন্ত বা ওই আগ পর্যন্ত জীবনের ওই জায়গাটায় আমি খুব বেশি বলবো ব্যক্তি জীবনে একা ছিলাম, মানে সঙ্গ একজন খুবই কাছের মানুষ, যার সাথে আমি আমার কথা বলবো, আমার ভালো লাগা, আমার মন্দ লাগা, আমার প্রেমের কথা বলবো, সেরকম কেউ খুব বেশি ছিল না। তো তারপরে সময়টা 2012 ফেব্রুয়ারি মাস, হয় না যে কিছু করার নেই, বাড়ি ফিরে সারাদিন কাজ করার পরে বাড়ি ফেরার পরে কিছু করার নেই, আপনি কী করবেন তখন? আমি মনে হয় 2010 থেকে 2012 সাল পর্যন্ত শুধু মুভি দেখেই আমার নিজের জীবন কাটা, মানে নিঃসঙ্গ একা জীবন, নিজের যে সময়টুকু সেগুলো পার করেছি। হয়তো আপনি এ থেকে জেড পর্যন্ত যে কোনো মুভির নাম বললে আমি বলে দিতে পারবো কাহিনি, এরকম এরকম ব্যাপারটা। তো ওই মুভি টুভি এসব দেখার পর থেকে সোশ্যাল সাইডের সাথে একটু ইনভলভ হয়ে যাবে, লেখালেখি শুরু করা, তখন ফেসবুক নতুন আবিষ্কার করলাম আমি, গুগল প্লাস, তখন গুগল প্লাসটাতে আমি কিছু আমার নিজের লেখা লিখতাম। গুগল প্লাসে আমি দেখলাম যেটা বাঙালি থেকে বাংলা ভাষাভাষী মানুষ থেকে বিভিন্ন ভাষাভাষী, বিভিন্ন বিশেষ করে ইংরেজি ভাষাভাষী মানুষ অনেক বেশি, তো নিজেকে তাহলে রিপ্রেজেন্ট করতে হলে আমাকে ইংরেজিতেই বলতে হবে। আমি কিছু পয়েন্টস লেখার চেষ্টা করতাম, সেগুলো পোস্ট করতাম, আমার একটা বড় একটা কমিউনিটি আছে গুগল প্লাসে, অনেক মানুষ বেশ ভালো ফ্যান ফলোয়ার, তো সেখানে পোস্ট করতাম, মানুষজন পড়তো, দেখতো, ভালো লাগতো, আমাকে কমেন্ট দিত, সেখানে বেশ ভালো পরিচিত হতে থাকলো মানুষজন, বিভিন্ন দেশ থেকে বিভিন্ন দেশের মানুষের সাথে কমিউনিকেশন শুরু হলো, ইংল্যান্ড, তারপর হচ্ছে চিলি, ইভেন দো হাঙ্গেরি, হন্ডুরাস থেকেও অনেকের সাথে আমার পরিচয় হতো। এরকম করেই আমার কোনো একটা কবিতা একটা মেয়ে খুব পছন্দ করে এবং আমাকে বলে যে তোমার এই কবিতাটা আমাকে টাচ করে গেছে, খুব ভালো লাগছে, তো আমি এখন অফিসে কাজ করছি, তারপরে অফিস শেষ করে তোমার সাথে আমি কথা বলবো। আমিও তাকে কমেন্ট রিপ্লাই করলাম যে হ্যাঁ ফাইন ঠিক আছে, পরবর্তী সময় ফ্রি সময় কথা হবে। তো সে সময় গিয়ে পরে যখন সে ফিরে আসলো, তার সাথে কথা হলো, তার নাম ছিল সাবরিনা, তার সাথে কথা হলো, সে কোত্থেকে, আমি কোত্থেকে, আমাদের নাম, আমাদের দেশ, আমাদের নিজেদের কথা, কিভাবে
কবিতার কথাগুলো কি মনে আছে?
এখন ঠিক মনে নেই, তবে last night some angels came into my dream and ঠিক মনে পড়ছে না, বাট বিশেষত্বটা এরকম ছিল যে কিছু পড়ি আমার বাসায় আসে, আমার স্বপ্নে আসে, তার বলে আমার মাথা ছুঁয়ে দেয়, আমাকে স্পর্শ করে কিন্তু ভালোবাসা দেয় না, হ্যাঁ আমার সাথে কথা বলে কিন্তু আমার জন্য কখনো গান করে না, আমি বুঝি আমি দেখি কিন্তু উপলব্ধির বাইরে, এরকম করে কিছু কথা ছিল।
এ ধরনের অনেক কথা আমার বন্ধুরাও কিন্তু লিখে পাঠাচ্ছে যে কখন সেই কথাগুলো সবার সামনে আমি উপস্থাপন করব, সেই কথাগুলো বারংবারই মা আপনাদের মাধ্যম দিয়ে টেক্সটগুলোকে আমার কাছে পৌঁছে দিচ্ছে শর্ট লিস্ট করে, যে আপাতত যে কমেন্টসগুলো আমার কাছে আসছে সেগুলো দু একটি আমি পড়ে শোনাই। রাসি রাকিব লিখেছে, তোমার জন্য হয়তো আমি পৃথিবীর সব সুখ এনে দিতে পারবো না, কিন্তু এটা পারবো যে তোমার সারা জীবন তোমাকে ভালোবাসতে, যা তুমি সারা পৃথিবী খুঁজেও পাবে না। ডিডি জিরুবাল লিখেছে, জীবনের প্রতিটি মুহূর্তে তোমায় খুব মনে পড়ে, যত দূরেই থাকো না কেন তোমার অস্তিত্বে, অস্তিত্বটিকে সর্বদা আমি মনে করি, তোমার জন্য আজও আমার অস্তিত্ব টিকে আছে, তুমি আছো বলেই আমি আজও বেঁচে আছি। হিমেল খান লিখেছে, বৃষ্টি ঢাকা নগরে বৃষ্টির অন্তরালে তোমাকেই খুঁজে ফেরা, অবশেষে তোমাকেই খুঁজে পাওয়া, তোমারই মাঝে উষ্ণতার পরশ খোঁজা। সঞ্জীব লিখেছে, তুমি সেই কবিতা যা প্রতিদিন ভাবি লিখতে পারি না, তুমি সেই ছবি যা কল্পনা করি আঁকতে পারি না, তুমি সেই ভালোবাসা যা প্রতিদিন চাই কিন্তু তা কখনোই পায় না। অপূর্ব লিখেছে যে, আমি বলি না তুমি খুব বেশি ভালোবাসো আমাকে, আমি বলি না তোমার সবটুকু সময় আমাকে দাও, আমি চাই তুমি শুধু একটু বলো তোমাকে ভালোবাসি, পৃথিবীর সব সুখ ছেড়ে শুধু তোমার কাছেই থাকবো, নীল আকাশটার পাশে শুধু তোমাকেই রাখবো আর তোমাকেই ভালোবাসবো। ইমরান লিখেছে, মাঝে মাঝে তোমাকে খুব কষ্ট দেই কারণ তোমাকে ভালোবাসি বলে, নীরবে নিজেই কষ্ট পাই তোমাকে অনেক মিস করি বলে, তোমাকে যখন মিস করি তখন পৃথিবীকে এড়িয়ে চলি কারণ তোমার তখন আমার সব অনুভূতি জুড়ে শুধুই তুমি থাকো। নোমান লিখেছে, মনটা দিলাম তোমার হাতে যত্ন করে রেখো, হৃদয় মাঝে ছোট্ট করে আমার ছবি এঁকো, স্বপ্নগুলো দিলাম তাতে আরো দিলাম আশা, মনের মতো সাজিয়ে নিও আমার ভালোবাসা। দারুণ 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 কথা, স্পেশালি মাহফুজের কথাটা আমার অনেক বেশি ছুঁয়ে গেছে। কথার যে ইন্টারনাল যে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছিল মাহফুজ, যে আমি যখন কবিতা লিখবার চেষ্টা করেছি, এঞ্জেলরা আমার বাসায় এসেছে, আমাকে ছুঁয়েছে, কিন্তু তারা আমাকে বলেনি যে তারা ভালোবাসে। তারা আমার কাছেই থেকেছে, কিন্তু আমার উপলব্ধিতে কখনো ধরা যায়নি। তো এ ধরনের ভালো লাগা ভালোবাসার মুহূর্তগুলো তোমরা পাঠিয়ে দাও বন্ধু, আমি তোমাদের হয়ে সমস্ত লিসনার্স কমিউনিটির কাছে সে সুন্দর সুন্দর লেখাগুলো পৌঁছে দেব। আমরা মাহফুজের কাছে যাব, মাহফুজের জীবনের কথা শুনছিলাম। মাহফুজ যে কথা আপাতত আটকে আছে গুগল প্লাসে, যেখানে একটা দারুণ কমিউনিটি, বিভিন্ন যে ধরনের কঠিন কঠিন নামগুলো বলছিল দেশে, এগুলো বলার কারণেই হচ্ছে যে বিশ্বের বিভিন্ন দেশই রিপ্রেজেন্ট করে ওখানে, হন্ডুরাস থেকে চিলি পর্যন্ত কিছুই বাদ যায় না, তাই তো? আচ্ছা আমরা চলে যাচ্ছি। সাবরিনা বললো যে এখন অফিস টাইমে কথা বলছি, বাট আমি সময় করে তোমার সাথে কথা বলতে চাই। তাই ওকে, তারপর
আমি তখন তো আসলে ওকে ঠিক মতো জানতামই না, চিন্তামি আসে কোথায় কোন দেশ থেকে আসলে।
তার পুরো নাম কি সাবরিনা?
ওর পুরো নামটা হচ্ছে সাবরিনা, সাবরিনা ইংরিদ মায়া, ইংরিদ চান্দুনি, আর ওর ফ্যামিলি নেম চান্দুনি, উইচ ইজ জার্মান অ্যাকসেন্ট। সো এখন তার অফিসিয়াল নেম আছে সাবরিনা মায়া, বাট সে খুব শীঘ্রই আমরা আশা করছি সে সাবরিনা রহমান হিসাবে চলে যাবে। তো যাই হোক, তখন থেকে আসলে শুরু আমাদের, তখন কথা হয়, সে তখন আমাকে জানায় যে অফিস থেকে এসে নক করবে। তো সে নক করার পরে, নক করার পূর্ব মুহূর্তে আমি আবার দেখার চেষ্টা করি তার প্রোফাইল ঘেঁটে, যে সে আসলে কে, আমি কার সাথে কথা বলবো। আর ওর সাথে তখন ওর প্রোফাইল ঘেঁটে আসলে খুব বেশি ইনফরমেশন ছিল না, আর সব কিছুতে প্রাইভেসির একটা ব্যাপার ছিল। তো সে যখন নক করে, তখন আমি রিপ্লাই দেওয়া শুরু করি যে হ্যাঁ। ও তখন বলে যে তোমার পয়েমগুলো আমার খুব ভালো লাগছে, মানে পড়ে আমার কাছে মানে মনে হলো যে যে মানুষটা এইভাবে লিখে তার হয়তো বা মানুষ হিসেবে হয়তো বা সে ভালো। তেমন যদি দেখেন, আমি মানে মানুষ হিসেবে কতটা ভালো আমি জানি না, তবে আমি মানুষ হিসেবেই নিজেকে ভাবার চেষ্টা করি।
ঘটনার দারুণ এক স্পর্শকাতর জায়গা, এখান থেকে সরতে চায়নি, কিন্তু একটা বিরতিতে যেতে হচ্ছে, ফিরে আসছে এখনই। সরাসরি চলে যাচ্ছি মাহফুজের কাছে, মাহফুজের কাছে শুনছিলাম তার জীবনের কথা।
এই তো তখন ওর রিপ্লাই দেওয়ার পরে, আমার রিপ্লাই দেওয়ার পরে, তখন থেকে আসলে কথা বলা শুরু। আমাদের প্রথম দিকে কথা হতো খুব বেশি, দেখা আমি তখন বুঝতে পারলাম যে সে জার্মানিতে থাকে, জার্মানি থেকে আমাদের সময়ের দূরত্ব প্রায় মানে 4 ঘন্টা, তখন 5 ঘন্টা ডিফারেন্স ছিল, ওদের সামার এবং উইন্টারে সময় চেঞ্জ হয়। তো তখন খুব বেশি ডিফিকাল্ট হতো তার সাথে কথা বলা। আমরা প্রথমে শুরুর দিকে আমাদের নিজেদের কথা, আমাদের দেশ, আমাদের সুন্দর সুন্দর জায়গা, আমি বাংলাদেশে হয়তো এমন কোনো দেখার জায়গা নেই যেটা বাদ রাখিনি ওকে জানাতে, ওকে বলতে, কক্সবাজার থেকে সুন্দর করে, তারপর সেই মানে রাতারগুল থেকে শুরু করে সব কিছু ও খুব শুনতো, এবং মানে বারবার আমাকে বলতো তার দেখার ইচ্ছে করে, তা দেখতে ইচ্ছে করে। আমি গুগল থেকে ছবি নিয়ে তাকে দেখাতাম, তাকে পাঠাতাম, সে দেখতো, উইকিপিডিয়া সার্চ করে পড়তো, ভালো লাগতো। তারপর কথা হলো ধর্ম নিয়ে। তো আমি মুসলিম, সে খ্রিস্টান, তো এই বিষয়গুলো খুব বেশি আসতো, এবং যেটা রিয়েলাইজ করলাম তার মুসলমানদের প্রতি তেমন মানে হয় না। অনেকের আমি দেখলাম, যেটা আমি জানি বিশেষ করে যে একটা বিদ্বেষের ব্যাপার যেটা আছে, সেরকম কোনো কিছু নেই তার মধ্যে, কারণ সে জানে বিষয়গুলো। এবং তারপরেও সে আমার কাছ থেকে অনেক বেশি জানতে চাইতো, আমি বলতাম আমাদের ধর্মের কথা, অন্যান্য ধর্মের কথা, ধর্ম নিয়ে আমারও তেমন খুব বেশি মাথা ব্যথা নেই, আমার কাছে সব ধর্মই একই মনে হয়, সবাই আমরা মানুষ, সবাই এক ভাবে বেঁচে আছি, সব ধর্মই বলে মানুষকে ভালো থাকতে, কোনো ধর্মই কাউকে খারাপ হতে পারে না। তারা হ্যাঁ, একজন মুসলমান হিসেবে আমার অবশ্যই ইসলামের প্রতি একটা টান তো অবশ্যই আছে এবং আমি খুব ভালোভাবে সেটা পালন করার চেষ্টা করি। তো ওই কথা থেকে আমাদের শুরু, যে একটা সময় গিয়ে দেখা গেল যে অফিসে আছি, কাজ করছি, কিন্তু আমার মন পড়ে আছে কখন দিনটা শেষ হবে, কখন যে আবার চ্যাটিং এ বসবো। তো কিছুদিন চ্যাটিং করার পরে দেখতাম যে ও আমার আগে ফার্স্ট নক করে, হ্যাঁ আমি আবার নক করি। তো একটা সময় না মনে হলো যে মানে সামথিং ইজ রং, কজ সারাদিন এত মিস করা, সারাদিন তার কথাই চিন্তা করা, আমার কি আর কোনো কাজ নেই, অনেকে আমি আবার আগের জায়গায় চলে যাচ্ছি, আমার মধ্যে কি আবার সেরকম একটা ভাবার জায়গায় চলে আসতেছে, খুব একটা এরকম ব্যাপার কাজ করতে মনের ভিতরে। তো আমি একদিন আরোকে চিন্তা করলাম যে না, আমি তাকে বলেই ফেলি। তো তাকে আমি বললাম যে দেখো আমি
পরিচয়ের কতদিন পর,
পরিচয়ের দুমাস। তো আমি তাকে মনে হলো যে দেখো আমি আমার মনে হয় তোমার সাথে আমার কথা বলা বন্ধ করা উচিত। সে তখন আমার কথা বললো কেন, আমি বললাম যে সামথিং ইজ রং, মানে আমি জানি না আমি তোমাকে বলবো কিনা, কারণ আমার মনে হচ্ছে আমি তোমার সাথে যত কথা বলছি, আমি তোমার সাথে কত বেশি আমার ইনভলভমেন্ট তৈরি হচ্ছে, ইন্টিমেসি হচ্ছে, তোমাকে তত বেশি মিস করা শুরু করছি। আর একটা সময় গিয়ে মানে সেটা যদি অন্য কিছুতে পরিণতিটা দাঁড়ায়, সেটাকে তুমি ঠিক কীভাবে নিবা, কীভাবে অ্যাকসেপ্ট করবা, সেটা তো আমি জানি না। অ্যান্ড ইভেন তো আমি তোমাকে জীবনে কখনো দেখিনি লাইফে, আমি জানি না তুমি ঠিক কীভাবে হচ্ছে হাসো, কীভাবে কথা বলো, আমি জানি না তুমি কীভাবে খাবার খাও, তুমি হাত দিয়ে খাও না চামচ দিয়ে খাও, আমি কিছুই জানি না। তো সেই জায়গাটা আসলে মানে তখন তুমি কীভাবে আমাকে রিয়েকশনটা আমি হয়তো নিতে পারবো না। সে আমাকে যে বললো যে তুমি আসলে কি বলতে চাচ্ছ, আমাকে যদি একটু বলো, আমি কি তোমাকে ফোন করবো, হ্যাঁ ঠিক আছে ফোন করো। সেই লাইফের ফার্স্ট হচ্ছে সে তখন আমাকে ফোন করে, আমি তার ভয়েস শুনতে পাই।
কি ছিল?
সে নর্মালি হ্যালো বললো। তো তার হ্যালোটা শোনার পরে আমার মনে হলো যে ভয়েসটা না খুব পরিচিত, মানে খুবই শান্তির, মানে আপনাকে ছুঁয়ে যাবে এরকম একটা ভয়েস। তো হ্যালো করার পরে আমার ভেতর ভয়টা, আমার মানে শরীরে কাঁপুনিটা মনে হয় আরো বেশি বেড়ে গেল,
হারানোর ভয়,
জানি না মানে সেটা ঠিক কিসের ভয়, আমি বলতে পারার ভয়, না পারার ভয়, নাকি হারিয়ে ফেলার ভয়। আমি তখন তাকে বললাম যে হ্যাঁ আমি যেরকম ফিল করছি, মেবি এটাকে ভালোবাসাই বলে, হয়তো আমি তোমাকে মানে অজান্তে ভালোবেসে ফেলেছি। সে পুরো একটা মিনিট চুপ করে থাকলো। চুপ করার পরে সে আমাকে বললো তুমি কি জানো তুমি আমাকে না বললে আমি তোমাকে কি কথাগুলো বলতাম, তুমি হয়তো খেয়াল করেছো কিছুদিন ধরে যে আমি তোমার আগে চলে আসছি বাসায়, আমি তোমাকে নক করছি। আমার না সেই জিনিসগুলোই মনে হয়, আমি এভাবেই ভাবছি, আমারও সেম ফিলিংস কাজ করছে। আমার ওর মানে কিছুদিন আগে একটা পার্টি ছিল, সে পার্টিতে সে অ্যাটেন্ড করেই বাসায় চলে আসছে, কারণ আমার সাথে কথা বলতে হবে তার। তো ওই জায়গা থেকে মানে তখন আমি তাকে প্রথম বলি ভালোবাসার কথা, সেও আমাকে বলে ভালোবাসার কথা, সেখান থেকেই শুরু।
বল কিভাবে সেদিন?
আমি বললাম ওকে ভালোবাসার কথা, আমি বললাম আই লাভ ইউ। সে আমাকে খুব মজা করে বলল এটি কি তোমার নিজের ভাষা নাকি তুমি ইংলিশে কেন বলবে, তুমি তোমার মাতৃভাষায় বলো। আমি বললাম যে তুমি তো বুঝবে না তো কি হলো, ভালোবাসা তো ভালোবাসাই। আমি তখন বললাম যে হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি। সে খুব হাসলো মিষ্টি করে, সে বললো যে না বাংলা ভাষা না কেমন যেন মজার, খুবই সুইট, আমার শুনতে ভালো লাগে, বাংলা ভাষায় নিশ্চয়ই অনেক গান আছে। বললাম যে হ্যাঁ, আর একটা গান আমার অনেক বেশি পছন্দ, অনেক পড়ি। সে বললো তুমি কি গাইতে পারবে? ওই প্রথম ফোন করে প্রথম ভালোবাসার দিনই আমি প্রথম তাকে একটা বাংলা গান শোনাই, খালিদের সরলতার প্রতিমা।
শুনি
গুরু, আপনি আমাকে বারবার
শুনে, পুরো মানুষটা নিয়ে তো বায়োগ্রাফি হচ্ছে না এখানে, কিছুই তো বাদ দেওয়ার কথা না।
গাইতে পারবো কিনা কে জানি,
না পারবো।
এখন এই গানটা গাওয়ার পরে তো বলবেন পরেরটাও গাও, পরেরটা আমি আরেকটা গান গিয়েছিলাম, হ্যালো ইজ ইট মি। আচ্ছা, তুমি আকাশের বুকে বিশালতার উপমা, তুমি আমার চোখেতে সরলতার প্রতিমা,
আমি তোমাকে করি ভেঙে চুরে শতবার, রয়েছ তুমি বহুদূরে আমাকে রেখে চলো না, হৃদয় ভেঙে গেলে জানো কি তা লাগে না লাগে না জোড়া।
শের বুকে বিশালতার উপমা, তুমি আমার চোখেতে সরলতার প্রতিমা, আমি তোমাকে করি
সে গানটা শোনার পরে কিছুক্ষণ চুপ থাকে, আমি খুবই কনফিউজ হয়ে যাই যে আসলে কি হলো ব্যাপারটা, ব্যাপারটা কি আসলে ভালো হলো মানে গে ফেলাটা। সে বললো যে আমি না আগে হিন্দি গান শুনতাম, সে আমাকে বললো হিন্দি গান ভালো লাগতো, এই গানটা পড়া শোনার পরে আমার মনে হলো যে আমার বাংলা গান অনেক বেশি শোনা উচিত, এবং ঠিক তারপর থেকে আজ পর্যন্ত সে কিন্তু বাংলা গান শুনে।
ওকে,
হ্যাঁ, এবং সে বাংলা রেডিও শুনে। এই গানটা শোনার পরে সে আমাকে বললো যে
তার পছন্দের যে একটি গান,
তার পছন্দের জেন্স
কোন গানটা বেশি পছন্দ করে,
জেমসের হচ্ছে ফুল নেবে না অস্ত্র নেবে, তারপর হচ্ছে তুমি এসো না ফুল নিতে আমার সমাধিতে, তারপর খালিদের এই শরতের প্রতি হৃদয় খানের বল না তুই বল না, অগ্নি অগ্নি মুভির অগ্নি যে টাইটেল সং, লীলাবালি, প্রায় সব গানে মানে সে সকালে যখন ঘুম থেকে ওঠে বাচ্চারা সার করতে করতে সে শুনে বাংলা গান, বাংলা রেডিও তার অনলাইনে চলতে থাকে এবং সে শুনতে থাকে, এবং তার পছন্দের রেডিওর মধ্যে প্রথম লিস্টে হচ্ছে ঢাকা এফএম 90.4, রেডিও ফুর্তি অ্যান্ড রেডিও টুডে। তো ওই তো ভালোবাসার কথা হয়ে গেল, ভালোবাসা বলা হয়ে গেল, তো ভয়েস শুনলাম
তো সে বলছিলেন যে কেবল একটা মিষ্টি করে হাসি দিল, তারপরে কি তার একনলেজমেন্ট আমরা শুনিনি এখনো, আর কি ভাবে বলেছিল
মানে গান শোনার পরে যে ব্যাপারটা, তো এই যে বললো যে মানে ও বলছিল যে আমি হিন্দি গান শুনি, হিন্দি গান এখন থেকে আমার মনে হয় যে বাংলা গানটা আমার বেশি বেশি শোনা উচিত, আর কোনো গান কি তুমি আমাকে দিতে পারবে মানে কোনো রেফার করতে পারবে গান? আমি তখন বললাম যে আমি কিছু গান তোমাকে পাঠাবো, কিছু গানের নাম লিখে পাঠাবো, সিঙ্গারের নাম লিখে পাঠাবো, আর তুমি যখন চাও আমাকে বলতে পারো, আমি তোমাকে গিয়ে গিয়ে শোনাবো। তারপর আমি এক লাইন উপর শোনাই একদিন, ভালো লাগে তার, অনেক বেশি মজা পায়। তারপরে হ্যালো ইজ ইট মি, হ্যালো ইজ ইট মিটা অনেক বেশি সে পছন্দ করে। এভাবে শুরু, আমরা তারপর থেকে যত নিজের মানে এইসব বিষয় নিয়ে কথা বলি, বাংলাদেশ নিয়ে কথা বলি, বাংলা ভাষা নিয়ে কথা বলি, বাংলাদেশের ক্রিকেট নিয়ে কথা বলি, সে ধীরে ধীরে মনে হলো যে ওর ধ্যানে জ্ঞানে চিন্তা চেতন সবকিছুতেই বাংলাদেশ। মানে ও নিজেই তখন বিভিন্ন ওয়েবসাইট ইউটিউব সার্চ করে বাংলা গান বাংলা মুভি, সে আমাকে একদিন বলছে সোনা ময়না পাখি, তুমি এটা কি করে জানো? যে আমি একটা গান শুনেছি। হ্যাঁ, সে বললো যে আমি বলতে পারবো না, তবে আমি তোমাকে লিখিয়ে দিতে পারবো দুটো লাইন। সে আমাকে তখন লিখে দেয় আমার সোনা ময়না পাখি, আমি খুবই অবাক হই। সে বলে যে আমি একটা মুভি দেখেছি ইউটিউবে, মুভিটা একটা লোক একটা দ্বীপের মধ্যে তাকে রেখে দেওয়া হয় একটা মেশের সাথে পরিচয়, এমন যে হ্যাঁ এই মুভিটা আমরাও দেখেছি, অনেক পরিচিত এবং অনেক জনপ্রিয় একটা মুভি। সে এরকম করে ঘাটাঘাটি শুরু করে, তা আমাদের মধ্যে এইভাবে সম্পর্কটা তৈরি হয় শুরু হয়। ওই সময়টা আমরা স্কাইপে কথা হতো, আমাদের ফেসবুকে কথা হতো, দেখা যেত আমি ঘুম থেকে উঠলাম তখন অ্যান্ড্রয়েড ফোন ছিল।
স্কাইপ মানে ফার্স্ট টাইম কি তাহলে দেখলো তোমাকে, এরকম তো ব্যাপার নাকি?
হ্যাঁ, ওই দিনের পরে আমার পরের ঠিক পরের রাতটাই আমরা চিন্তা করি যে হ্যাঁ লেটস সি আস অন স্কাইপ। তখন স্কাইপে বসা, অনেক বেশি নার্ভাস ছিলাম, প্রস্তুতি বলতে সবচেয়ে মানে স্কাইপে কথা বলার জন্য সবচেয়ে জরুরি বিষয়টা আমার হেডফোন ছিল না, মাইক্রোফোন ছিল না। আমার ছোট একটা ল্যাপটপ, অনেক আগের, অনেক বছর পুরনো হয়ে গেছে, ডেলের একটা ল্যাপটপ। তো ওই ল্যাপটপটায় বসা, স্কাইপ অন করে বসা, ফার্স্ট তখন সে যখন স্ক্রিনে আসে, আমি আসলে ঠিক অপ্রস্তুত ছিলাম। আমি হাতটা কি ডান দিকে রাখবো না বাম দিকে রাখবো, আমি কি হাসবো, আমি কি ওর চোখে তাকাবো নাকি নিজের দিকে নিজেকে নিয়ে ব্যস্ত থাকবো, আমি আসলে কি করবো, ফার্স্ট কথাটা কি হবে ভাবছিলাম। তারপর যখন কথা শুরু করে তখন বুঝতে পারছিলাম যে সেও ঠিক আমার মতোই নার্ভাস ফিল করছে। সে আমাকে বলছে,
ফার্স্ট ফিলটা কি ছিল আপনার যখন তাকে ফার্স্ট টাইম দেখলেন?
ফার্স্ট টাইম ও যখন মানে স্ক্রিনে যখন আসে, আমি প্রথম হচ্ছে যে বিষয়টা খেয়াল করি সেটা হচ্ছে তার স্মাইল। সে যখন হাসলো, তার মানে লিপসটা যখন একটু ব্রড হয়ে যখন দুপাশে একটা ভাজ, চামড়ার মধ্যে যখন একটা ভাজ পড়ে যায়, আর ওর দাঁতগুলো অনেক সুন্দর, অনেক ছোট ছোট, অনেক গোছানো, আর ওর চোখ দুটো এরকম ছোট হয়ে যায় যখন সে হাসে, এত কিউট লাগছিল। মনে হচ্ছিল যে মানে হয় না ছোট বাচ্চা যেরকম দুগালে ধরে একটু কুটু কুটু করে দেওয়া, ওরকম একটা মজার, আমার খুব ভালো লাগছিল। আমি দেখে আমি ফার্স্ট টাইম তোমার স্মাইল অনেক সুন্দর, আমাকে মানে ছুঁয়ে যায় মনে হয় যে আমি বারবার দেখি। তা আমি অনেকক্ষণ তাকিয়েছিলাম, সেগুলো যে সে আমাকে জিজ্ঞেস করলো, আই এম নার্ভাস, আই এম ফিলিং শাই অর সামথিং, আমি যে না আমি আসলে তোমাকে দেখছি, আমি তোমার হাসিটা দেখছি। সে সাথে সাথে হচ্ছে কম্পিউটার স্ক্রিন থেকে মুখটা ঘুরে যায়। তো কিছুক্ষণ পরে ফিরে আসে, আমি মানে বুঝতে পারছিলাম যে ওর গালটা ছিল মানে লাল হয়ে যাওয়ার মতো একটা ব্যাপার। তো সে বললো যে তুমি এমনিতেই তোমার সাথে কথা বলার জন্য আমি খুব শাই ফিল করছি, এখন তো আরো বেশি শাই ফিল করবো, এখন আমি হাসবো না সোজা থাকবো না স্টিল থাকবো বুঝতে পারছি না। তো আবার তখন এই লম্বা লম্বা চুল
তোমাকে নিয়ে আমার কোনো বক্তব্য ছিল?
হ্যাঁ, আবার তখন লম্বা লম্বা মানে একটু এরকম করে স্পাইক করা চুল, সে বলছিল আমার ইচ্ছা করছে তোমার চুলগুলো ছিঁড়ে দিতে, তোমার মাথায় আঁচড় চুল, আঙুল দিয়ে আঁচড় কেটে দিতে, আমার স্ট্রোক ইউর হেয়ার উইথ মাই ফিঙ্গার, অ্যান্ড আই সেড আই উইশ ইউ কুড। অ্যান্ড তারপর ওই যে কথা বলা শুরু, এবং এই কথাগুলো না কিন্তু মানে সে মুখে বলছে, আমি শুধু টাইপ করছি। আর এভাবেই চলতো, এভাবেই চলতে শুরু করতো। একটা সময় গিয়ে এমন হলো, আমার প্রথম মনে হয় যে একটা সপ্তাহ, টোটাল একটা সপ্তাহ আমাদের মানে ও বলতো, আমি শুনতাম আর টাইপ করতাম, মানে আমার কথা সে ঠিকভাবে শুনতে পারতো না। তখন কি করতো, সে আমাকে ফোন করতো, আমার কানে ফোন, সামনে স্কাইপ, টাইপ করছি, ফোনেও কথা বলছি এবং তাকে দেখছি, এভাবেই হতো আমাদের তখন কথা বলাগুলো। তারপর চিন্তা করলাম যে
আপনার ক্ষেত্রে কোন জিনিসটা ও বেশি টাচড
আমার ব্যাপারে? ও তো অনেক কিছুই বলে আসলে,
জার্মানের এত দূরে থাকা একজন মানুষ হঠাৎ করে এত বেশি মানে মেন্টাল অ্যাটাচমেন্ট, আমি যতদূর বুঝতে পারছি যতটুকু না আপনি, তার চাইতে ও বেশি প্রণোদিত করেছে রিলেশনশিপটাকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য। বেসিক কোন বিষয়টা বেশি আসছে আপনার ক্ষেত্রে?
আমরা যখন কথা বলতাম মানে শুরুর দিকে, তখন অনেক বেশি ইনফরমেশন শেয়ার হতো আমাদের, শুধু আমার দেশ না অন্যান্য দেশ বা অনেক কিছু
এই নলেজ, এটা
নলেজ। মানে সে আমাকে প্রথম বলে যে ইউর মানে ইউর স্মার্ট, তুমি স্মার্ট, মানে ও বলতো যে তুমি অনেক কিছু জানো, অনেক মানে তোমার নলেজটা আছে, এবং মানে তুমি যেভাবে কথা বলো বা একটা বিষয় নিয়ে যখন কথা হয় তখন তুমি সেই বিষয়টাকে যেভাবে বলো সেটা আমাকে খুব মানে ভাবায় এবং ভালো লাগে। তোমার প্রেমে মনে হচ্ছে যে আরেকবার পড়ছি, প্রতিদিনই বলতো যে তুমি আজকে এই সাদা। আরো মজার বিষয় যেটা ঘটতো, মানে কেমন যেন কাকতালীয় ভাবে না, হয়তো আমি একটা ব্ল্যাক টি শার্ট পরে বসছি স্ক্রিনের সামনে, সেও সামহাও একটা কালো ড্রেস পরেই বসতো।
আপনার কি পছন্দ করতে স্পেশালি আপনার লুকের? আপনি যেমন বলছিলেন ওর স্মাইল,
ও অনেক বেশি পছন্দ করে আমার হাসি, আমার চোখ আর আমার চুল। হ্যাঁ, আর ওরও অনেক কিছু পছন্দ করে, তো হ্যাঁ আমার ঠোঁটও অনেক পছন্দ করে। তো ও বলে যে তোমার যে মানে লুকটা না, মানে আমার মনে হয় তুমি জামাইতে বেটার নাই আসো। তা বলতাম যে কেন, তুমি এখানে আসলে মনে হয় আমি তোমাকে হারাবো। হ্যাঁ, হয়তো বা অনেকেই তোমার প্রেমে পড়ে যাবে, অনেকেই তোমাকে চাওয়া শুরু করবে, তখন কি তুমি আমাকে ঠিক মতো ভালোবাসবে, আগের মতো ভালোবাসবে? এমন যে দেখো, ভালোবাসা যখন একবার বাসি, ভালো যখন বাসছি, এবং দুজনের মধ্যে যখন যে সম্পর্কটা, যে বন্ডিংসটা তৈরি হয়েছে, সেটাই থাকবে সারা জীবন। তো এরকম করেই আমাদের পথ চলা শুরু, শুধু স্কাইপে দেখা, ফোন করা আর চ্যাটিং করতে থাকা, সারাদিন কথা বলা। এরপরে একটা সময় যে চিন্তা করলাম, মানে আমাদের মধ্যে চিন্তা আসলো যে এভাবেই কি যাবে, মানে এত দূর একটা মানুষ তুমি, এত দূর আমি, আমাদের মধ্যে এই ভালোবাসা, এই ভালো লাগা, আমরা কি নিজেদেরকে কোনোদিনই সামনাসামনি দেখতে পাবো? তো ওই জায়গাটা না এসে মানে প্রশ্নের তো অনেক তৈরি হওয়া, কিন্তু উত্তরটা কোথায়, উত্তর খুঁজে পাওয়ার একটা অনেক বেশি মানে ভাবনার বিষয় তৈরি হয়ে যায়। যেমন ও তখন প্রায় প্রায় আমাকে বলতো যে দেখো, আমি চাইলেই হচ্ছে তোমার কাছে চলে আসতে পারছি না, কিংবা তুমি আসতে পারবে কিনা আমি জানি না, তবে আমাদের দেখা হবে।
অনেকে কিন্তু প্রচুর কমেন্টস করছে, প্রচুর কমেন্টস করছে, অনেকে অনেক কথা বলছে, অনেক কিছু জানতে চাচ্ছে সাবরিনা এবং মাহফুজের কাছ থেকে। আমরা আবার ফিরে আসছি, তার আগে ওভার টু ইমা।
জীবন্ধু, আপনারা শুনছেন ট্র্যাক 90.4 এবং চলছে ভালোবাসার বাংলাদেশ। আসলে অনেক অনেক রোমান্টিক একটা মোমেন্টে কিন্তু আমরা আছি, আর যুদ্ধ বিরতিতে নিয়ে নিয়েছে গুরু। আসলে এটা কিন্তু ভালো হয়েছে, একটা আকর্ষণ বেশি থাকবে, তাই না? আর সাবরিনার সঙ্গে কথা তো হবে, এবং আমরা কিন্তু মাহফুজকে নিয়ে কথা বলছি। তো বন্ধু, এই মুহূর্তে আপনার কেমন লাগছে ভালোবাসার বাংলাদেশ আজকে? আমি কিন্তু আপনাকে বলেছিলাম যে আজকে ভালোবাসার বাংলাদেশটা একটু ডিফারেন্ট হবে, তো ডিফারেন্ট কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। তো অবশ্যই অবশ্যই কিন্তু জানাবেন 162 আপনি এসএমএস করবেন এবং ফেসবুকে কানেক্টেড হবেন www.facebook.com/thakaayaton90.4। এবং এই মুহূর্তে যারা কমেন্ট করছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক 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 কমেন্ট আছে। আমি চেষ্টা করব কমেন্টগুলো অন্তত পক্ষে নামগুলো পড়ে দেবার। এবং দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন বৃষ্টি আক্তার, আছেন আমাদের সঙ্গে তাহমিনা পারুল, আছেন আনিমা, আছেন আমাদের সঙ্গে আনিমা হোসেন, এমডি আকাশ আছেন আমাদের সঙ্গে, আর আছেন এই মুহূর্তে তাওহিদুল ইসলাম, তৌসিফ আহমেদ আছেন আমাদের সঙ্গে, সোহেল রানা আছেন, আর ডি রাকিব খান আছেন, আনন্দ আহমেদ আছেন, জোবায়ের হোসেন আছেন আমাদের সঙ্গে, রিচার্ড ত্রিকি আছেন, নাইম হোসেন আছেন, মইনুল খান আছেন, মেঘলা মোহন আছেন আমাদের সঙ্গে, মুসবাব মাহিয়া, আরিফুজ্জামান চিমুর, মারুফ পাখি সহ আরো অনেকেই আছেন। সবার নামগুলো অন্তত পক্ষে আমি পড়ে দেওয়ার চেষ্টা করবো বিদায় বেলায়, কিন্তু এই মুহূর্তে চলে যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে, সঙ্গে থাকুন।
আমি আবার তোমার প্রেমে পড়তে চাই। মানুষ এই ছেলে মানুষই হারিয়ে গেছে কোথায়, হঠাৎ আজ মনে পড়ল তোমার, এই আমি কত সেই তোমার প্রেমে পড়েছি, মনে আছে কি তোমার, আর ঠিক কতবার বৃষ্টির গান লিখেছি, পেয়ারুতে সুর তুলেছি, হৃদয় জুড়ে গেছি, তাই আবার ফিরে যাই, তাই আবার ফিরে যাই। ঢাকা এফএম,
ভালোবাসার বাংলাদেশ।
যখন সারাক্ষণই সে আমার ভিতরে, আমি তাকে দেখতে পাই, সে আমাকে দেখতে পাই, দূরত্বটা আসলে ক্ষণিক একটা
সময়। Anything you didn't say before about your...
Actually, she is special. She has something which touched me. Feels like she has the same soul which I have. We just have two body with one soul.
So would you recognize Sabrina and you, you just become a one soul?
Yeah.
Okay, now the time has come to invite the beautiful lady. In fact, literally I can say she is one of the most beautiful lady. Now I am just going to connect with her, Sabrina, the heart of muscles. Sabrina, Sabrina, please welcome in Dhaka FM 90.4 in my special program, Bhalobashar Bangladesh. Are you there?
Hello, yes, I am here. Good evening, everybody.
Good evening. Sabrina, now we are looking at your pictures with Mahfuz. And this is really good to see you. And Mahfuz, Mahfuz, most of the time he's just saying about you, about your love. And it's really, really extraordinary. This is really good to see.
Okay, so I could not understand everything. The quality of our talk is not so much good right now, so I could not understand anything. I am sorry.
Okay, no problem, but we just hear very clearly. We just hear very clearly.
Okay, that's good.
Is it okay right now, Sabrina? Are you hearing very clearly right now, or is it problem? Okay.
So, I am sorry, I cannot understand.
You didn't hear very clearly, right?
Maybe
I don't know. Yeah, I cannot understand.
Okay.
I hear two people talking now, so it is really difficult.
Okay. No problem. We are just disconnecting the number. It's a very long distance phone call. Is the echo, okay? Is the echo numbering. That's a no problem. We are disconnecting the number and trying to reconnect again. Okay. So we are over to Mahfuz. Mahfuz, actually, the echo high long distance call. Is she problem to hoche jodi পরবর্তীতে আমরা লাইনটা ডিসকানেক্ট করে আমাদের টেকনিক্যাল টিমের সহায়তায় আরেকবার রিকানেক্ট করার চেষ্টা করি এবং এটা অন্যরকম একটা অনুভূতি অ্যাকচুয়ালি যে আমি আমি আসলে একদম আমার লিসনার্স কমিউনিটির মেম্বারদেরকে নিয়ে অন্য এক পৃথিবীতে গেছি আমার তাই মনে হচ্ছে কি আপনি চমৎকার এক টুকরো বাংলাদেশ এই মানুষটার মনের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন দিস নট অল অ্যাবাউট ইউ আপনি এক টুকরো বাংলাদেশের প্রবেশ ঘটিয়েছেন এক বিদেশি নির্মাণের মধ্যে কি একটা গান তৈরি হয়েছিল জগৎ বিখ্যাত গান ও গো বিদেশিনী তোমার
শ্রোতা
বন্ধুরা তোমরা কিন্তু নিরাশ হবে না অবশ্যই আমরা সাবিনাকে আবার ফোনে কানেক্ট করার চেষ্টা করছি যদি লাইনটা পরিষ্কার শোনা যায় Hello, Sabrina.
Yeah, yes. Now it is little better.
Okay, Sabrina. So some good people over there, of course it will be settled down, no problem. You just be with us, okay?
Okay.
Now Mahfuz just expressing his love or his experience about you over to 90.4. Mahfuz. আপনি প্রথম যে সাক্ষাৎ যখন তার সাথে কথাবার্তা হলো ফার্স্ট সাক্ষাৎটা কি ছিল কিভাবে ছিল সে ব্যাপারটা একটু জানতে চাই
হ্যাঁ প্রথম সাক্ষাতের আগে কিন্তু অনেক মানে কষ্টের কিছু সময় আমাদের গেছে আমরা অনেকবার চেষ্টা করেছিলাম দেখা করার আমিও সেখানে যাওয়ার চেষ্টা করেছিলাম কারণ কিছু বিষয় ঘটেছিল আমাদের ওর ফ্যামিলি আমাকে জানতে যাচ্ছিল কারণ সে বাংলাদেশ সম্পর্কে জানতো না তার ফ্যামিলি জানতো না তাদের মধ্যে একটা ভয় ছিল তো ব্র্যান্ডটা এরকম ছিল যে আমি ওখানে যাবো ওর বাবা মার সাথে কথা বলবো ওর ফ্যামিলির সাথে মিট করবো
ওয়ান সেকেন্ড সাবরিনা প্লিজ বি উইথ আস ওকে হ্যালো সাবরিনা
হ্যালো
ইয়া প্লিজ ইয়া ইয়া প্লিজ জাস্ট বি উইথ আস নাও আই এম জাস্ট আস্কিং মাহফুজ ওয়েন ইউ মিট টুগেদার ভেরি ফার্স্ট টাইম হোয়াট ওয়াজ হ্যাপেন এক্স্যাক্টলি আই এম জাস্ট আস্কিং মাহফুজ ওকে আই উইল ব্যাক টু ইউ জাস্ট বি উইথ আস ওকে
তো তারপরে যখন আমি ভিসা অ্যাপ্লাই করে ভিসাটা পাইনি তারপর অনেক কষ্ট অনেক ব্যথা সবকিছু পরে ওজনা করে যাবে ফাইন আম গোনা কাম টু ইউ সো শি ট্রাইড শি অ্যাপ্লাইড ফর ভিসা এন্ড শি গট ইট দেন শি ফাইনালি কেম টু বাংলাদেশ লাস্ট ইয়ার
ওয়েন
মে 20 তারিখ মে
20 মে
দুপুর 12টা ফ্লাইট
ছিল হাউ মাচ ইউ এক্সাইটেড মাহফুজ ওয়েন ইউ জাস্ট গট টু সি হার ফার্স্ট টাইম ইন এয়ারপোর্ট
আমি আসলে ঠিক বলতে পারবো না আমি মনে হয় যে আই ওয়াজ ইন ড্রিম অর সামথিং লাইক দ্যাট লাইক
ইউ অলরেডি বিন ড্রিমড ইন লাস্ট 2 মান্থস এন্ড ড্রিম ফাইনালি কাম ট্রু
ইয়া বাট স্টিল ইট রিয়েলি ফিল লাইক আই এম স্টিল ইন ড্রিম লাইক আই কুড নট বিলিভ দ্যাট আই এম গোনা মিট হার এন্ড That morning, I was there in that airport with
when?
Or flight number was 12, so I was there before 10.
Okay.
So, with a bucket of flowers.
She never been in Bangladesh.
Okay. She never went out of Europe.
Out of Europe. This is the very first time.
The very first
My time. Goodness. What a love, man. You just like a magnet. And you just... interacting someone like Sabrina from over to German to Bangladesh. This is like a magnet.
It is our bond.
What about in your personality? I think there is something. Okay?
I really don't
know. Really?
Yeah, your smile, your hair. Sabrina?
Sorry. Yes?
What things are very special in this Mahfuz personality? His hair, his smile. The whole Mahfuz.
I am sorry. Still, I cannot understand you. I am so sorry.
No problem. Isn't line is clear right now? Sabrina, isn't it clear?
I don't know. Sorry. I don't know if you are talking to me or to Mahfuz again, because I cannot understand
now,
a word. So it
now,
is not so much clear.
Isn't so much clear. Now I'm talking to you.
Okay.
Is it clear right now?
Not so much, but
okay, no problem.
I'll try my best.
Okay, no problem. You just be with us. I'm just
okay.
Hearing the first meet with Mahfuz and you in Bangladesh. We are just trying to know that, okay? From Mahfuz. Just be with us.
So, আমি ঠিক 10টার আগে সেখানে পৌঁছে গেলাম। দাঁড়িয়েছিলাম। আমার মনে হচ্ছিল যে আমি ফ্রন্ট গেটে দাঁড়িয়ে আছি, but আমি জানতাম যে 12টার সময় I knew that she will land at 12, but still I was waiting and I felt like I had to go to washroom, but I didn't.
If I miss her.
Yeah, what if I miss her to see her for the first time. So I was standing there, right in front of that main gate. And
by avoiding the pressure and you just...
Everything. I was, okay, so I was sitting, I was standing, I was holding that flower. I was thinking, okay, what shall I do? What I will say when I will see her?
Oh, you rehearsed yourself? At that time, how could I deliver my speech?
Yeah, I was...
How the style I was holding the flowers?
Like SRK.
Okay.
She like SRK, Shahrukh Khan, so much. So.
Oh, SRK?
Yeah.
Like Shahrukh Khan's special, signature pose.
Okay. Yeah. I really was thinking, so what shall I do? What to do? And so, for the first time when I saw her, she was coming through that immigration office. I could see her and... I could notice that, okay, that's my Sabrina.
Okay.
From that time...
How she dressed, how she looked at that time.
She was wearing a t-shirt with a pullover and jeans and her sneakers.
How she looked like.
Amazing.
She's really, really, really good.
She was...
I just looking ahead the pictures in Facebook. It's really good to see her.
Yeah.
In fact, you just noticed something. I think you, of course, will notice that... some type of Bengali on her face in the middle of it. She should have been able to get the same.
Honestly, after, even though before she came here...
Bengali on her face, she should have been able to get the same type of Bengali on her face. সব ফরেনারদেরকে যে ধরনের পোশাক পরলে এরকম মনে হয় তা আবার বলবো না আমি এটা মনে হচ্ছে আসলে তারপর ফার্স্ট টাইম দেখলে
তো ও গেট দিয়ে বের হয়ে আসলো গেট দিয়ে বের হয়ে আসার পরে আমি মানে লাইক আমি যে বলবো হ্যালো আম হিয়ার আমার মনে হচ্ছিল আমি বলছি বাট আই ওয়াজ টেলিং হার বাট আই ফিল লাইক আই ক্যান স্পিক ইট লাউড আই ওয়াজ সেইং হ্যালো Here. So she also noticed me and she smiled on me and I also could understand, I could feel that she's also nervous like me and she came out through that door and I was waiting. I went to her and I gave her the flowers.
Then
she was standing still and of course, my whole body was shaking.
Okay.
Also her, I could see it.
Have you forgotten to hand over the flowers to her?
I did.
Oh, did? Finally.
So I gave her the flowers and she picked it. She also, like, she was standing and she couldn't know, like, what to do.
Mm-hmm.
Just like me. And after that, I thought, okay, let's make it. Let's break it. Break this nervousness.
So
I went to her and I hold her. I gave her a hug. And... she was feeling like so much nervous, her body was shaking like me, and she didn't know that what to do, she also should hold me.
You're just in the airport, you and Sabrina together, it's a simple hug, right?
Yeah.
But people see that is the posture of salsa dance or something, because you guys are shaking, right?
Shaking, yeah.
Okay, Sabrina, are you there? Sabrina, are you there?
Yes, I am here.
Yeah. I'm really, really thrilled. We are really, really excited to hear the first experience of meeting with you and Mahfuz. Okay, then?
So, I really could not know. I could not be sure that what should we do now? What shall I do now? So I said, okay, let's go out. So
I already had hired a car for her so that we could come back to hotel, and we booked a hotel in Gulshan. So we came back, and the weather for her was too much hot.
Uh-huh.
And the humidity also.
Uh-huh.
So right after she came back, came out of airport, I could see she is getting like sweat.
Mm-hmm.
And she was feeling so
it's very tough. When
really
she was never been outside on Europe, and she just experienced the hot weather like Bangladesh, like
yeah.
Dhaka, it's very tough to manage. Then,
so that car came after 4 to 5 minutes because he had to move around all the road. So he came in, we got into that little car, and we drive to our hotel. The AC was turned on, she was feeling cold, but inside both of us, everything was
still shaking.
Still shaking. And shaking and breaking, and so it feels like, okay, we are nervous. And so I tried to talk to her.
Okay, after finally when the total situation is stimulated, you were relaxed,
yeah,
then
yeah.
What was the ultimate?
We got the time to get relaxed on traffic, actually.
Okay.
We all, she
first. Sometimes the traffic did good work, right?
Yeah. Sometimes traffic do some good work. So we were sitting on traffic.
Okay.
So we got the time to talk. So, kichu kotha holo. We talked, and she was laying her head on my shoulder.
বন্ধুরা আমরা কিন্তু কিছু কিছু সময় বাংলা যা ইংরেজিতে কথোপকথন চালাচ্ছি কারণ আমাদের সাথে এখন আছে সাবরিনা ফোনে, সে যেন কথাগুলো কানেক্ট করতে পারে সেই কারণে। তারপর
তো she was holding my hand, and she was her head was laying on my shoulder. I was stroking her hair. And still,
you were just stroking her hair, right?
Yeah.
But the condition was, Sabrina, are you there? Sabrina, are you there? Hello, Sabrina.
Yes,
yeah,
I am here.
Yeah,
sorry, still I cannot. It is so hard to understand you all.
Okay.
I can hear a voice talking, but I cannot understand. For me, over here, it's just not so much clear.
Okay, no problem. I already hear from Mahfuz, it was your dream to stroke your hand in Mahfuz here. Did you finally experience
sorry.
It in Bangladesh?
I cannot, sorry, I
I'm
cannot
sorry, I'm
understand.
Sorry. Okay, we are trying to clear the line. In fact, there's a very noise and echo sound is over there. That's why we are really, really struggling to continue the conversation with Sabrina. Sabrina, just be in line. We are just continue the conversation with Mahfuz. Okay, Mahfuz.
So, ওই তো তখন ওই গাড়ির ওই জ্যামটুকু পার হয়ে যখন আমরা মানে তখন হোটেলে ফাইনালি পৌঁছাই, চেক ইন করি, এরপরে ও এত বেশি টায়ার্ড ছিল, মানে আমরা যতটা না নিজেদের মধ্যে কথা বলবো তার থেকে আমি ফিল করছিলাম যে সে অনেক বেশি টায়ার্ড। সো আমি ওকে বললাম যে তুমি একটু রেস্ট করো, বাট সে মানে রেস্ট করবে কি, সে মানে কথা বলাই বন্ধ করতে পারছিল না। শি ওয়াজ টকিং টু মি অ্যাবাউট সো মেনি থিংস, হাউ হার ফ্লাইট অ্যান্ড হাউ শি ফিল আফটার শি সি মি আফটার শি মেট হার মেট মি। আমরা বলছিলাম কথা বলছিলাম তো একটা সময় হলো যে আরে আমাদের তো মানে লাঞ্চও তো করতে হবে না। তো আমি ওকে জিজ্ঞেস করলাম যে ওয়াট ইউ ওয়ান্ট ইট, সে বললো যে সামথিং, অফকোর্স সামথিং উইচ ইজ নট অ্যান ইউরোপিয়ান অর ইংলিশ ফুড, ইট মাস্ট বি এ বাংলা সামথিং বাংলাদেশি। ওকে সাই থাট, ওকে এই সময়টা আসলে আমি কী করবো, মানে কোথায় কী খাওয়া পাবো। হোটেলে দেখলাম যে না, ওদের অলরেডি লাঞ্চ টাইম শেষ। তো আমি যে ওকে ইউ স্টে হিয়ার, আই গো আউট অ্যান্ড ব্রিং সামথিং। সো আমি মোশন 2 নম্বরে আসলাম, দুই নম্বরে ধানসিড়ি থেকে চিন্তাগঞ্জ ফার্স্ট
টাইম এই কথাগুলো দুই একটা কথা বলা তো যায় না, প্রেমিকের কথা বা ঠিকই বুঝতে পারে, কপট কবিতাটা কিন্তু এরকমই হয়। ওকে, মাঝে মাঝে কিন্তু রিলেট করা যেতে পারে সাবিনাকে, ইউ ক্যান টক উইথ হার, যে সে মনে করতে পারছে কিনা সেই দিনগুলো।
ওকে ওকে, অ্যান্ড so honey, I guess you still remember that that day I bought some food for you from the first day when we were in that hotel. So I went out and I bought khichdi and chicken biryani to that time. You remember, honey?
Honey, are you talking to me? Sorry, I cannot. Please, I cannot understand anything. So even I don't know if you are talking in English or in Bangla. I cannot understand it over
here.
I'm so sorry.
Okay, no problem. The program will continue here simultaneously. We will text Sabrina by WhatsApp. Okay. And we will get information from Sabrina and by getting the answers by using WhatsApp. Okay.
Yeah.
So please. Okay. So, no, see, just be online. She will answer by over phone,
okay,
because we are hearing very clearly. But we ask our questions by using the WhatsApp.
Okay.
Okay.
Yeah, so, within khichdi niye gelam, or kachi biryani niye gelam. So, she, amar samne boshe boshe khacchilo. Mane, niye ashar pore o first time bolo je eta ki, mane eta ki dhoroner khabar ba eta ki. And this is one of our special dishes which we like. So
okay, one second, because people are very desperate, especially our listeners community. They're very desperate to make or continue conversation with Sabrina, especially because she is from German. It's a long distance love, long distance phone call. So I'm just trying to connect with Sabrina by using my cell phone. And I'm just getting over the cell phone by zing my loudspeaker to microphone to give the experience to my community, listeners community. Sabrina? Hello, Sabrina?
Yes.
You just cut down your phone call. I'm just making call by using my cell phone. You just receive it, okay? ওকে, ওভার টু মাহফুজ। মাহফুজ, তুমি বলছিলে তার সাথে ঘোরাফেরা সেই কথাগুলো একটু শুনতে থাকে, আর আমি এই ফাঁকে একটু ফোনে তার সাথে সরাসরি আমার মোবাইল দিয়ে কমেন্ট করার চেষ্টা করি।
তো তখন সে ফার্স্ট টাইম হচ্ছে বাংলাদেশি ফুড আমাদের প্রথমেই সে টেস্ট করে খিচুড়ি, কারণ এটা একটু কালারফুল ছিল হলুদের কারণে। সে আমাকে জিজ্ঞেস করে যে এটা কি, আসলে রংটা এরকম কেন, মানে যে টার্মেরিক, সে টার্মেরিকটা ঠিকভাবে ধরতে পারছিল না তখন। তো আমি তাকে তখন হচ্ছে ছবি গুগল থেকে ডাউনলোড করে দেখালাম যে দিস ইজ দ্যাট ইনগ্রিডিয়েন্টস, দ্যাটস ওয়াই ইট কালার লাইক দ্যাট। সো সে খাচ্ছিল, আর ও যখন মানে ফার্স্ট মুখে দেয়, মুখে দেওয়ার পরে যে মানে এক্সপ্রেশনটা থাকে না, মানে একটা মানে অমৃত খাচ্ছে এরকম কোনো কিছু, সে মুখে দেওয়ার পরে বলবে ওয়াও, মানে এত টেস্টি কেন দৃশ্যটা। সে আমরা মানে নর্মালি ধানসিড়িতে খেতে গেলে কিন্তু কিছু অনেকগুলো দেয়, মানে ইভেন দ্য
হ্যালো সাবিনা, ইটস মি দ্য অ্যাঙ্কর অফ ভালোবাসা বাংলাদেশ। নাও ইউ আর উইথ মাই সেল ফোন, আই এম জাস্ট টেকিং ওভার দ্য speaker and using the okay, you're hear me very clearly, right? Okay, no problem. You just say I just using the over my cell phone and it's a direct phone call, and I am just giving the conversation by using my speaker, okay? And I'm just trying to connect with my on here by studio, okay? So please be with me. Okay. Yes, listeners community, right now আমাদের সাথে যিনি আছেন তিনি হচ্ছেন সাবরিনা। সাবরিনা?
Yes.
Yes, Sabrina. Your the lovely person, your Mahfuz is here, and he just talking again and again about your smile. And he just
okay, wow.
He's just trying to explain the one of the best smile ever I have seen. And when she smiled, when his cheek is stretched at the time, the appearance of his, of her face is really good to see.
Okay.
And Sabrina?
Much honored. But I'm just a normal girl.
And this is basically your specialty, because, and it's my observation, Sabrina, I think you didn't fall in love on Mahfuz only, you just make your relationship with Bangladesh as well. Is it right?
Okay, I could not understand everything now. So you were asking me
Now I think you already fall in love with Mahfuz at the same time. You just fall in love with
yes.
Bangladesh, Bengali songs, Bangladeshi
yes.
food.
Yes.
Is it?
Yes.
Okay.
Totally. I love everything. The food, the music, the landscape, everything.
Okay. And we are really, really love to see your pictures in Facebook together, you and Mahfuz. You just wearing the sari, the beautiful sari, and I'm just
yes.
looking ahead, the beautiful woman in front of me. Your eyes, your smile, this is really good to see, especially your teeth. And you are very rightly said, Mahfuz, when she laughs, when her lip is stressed, at that time, it's really good to see her teeth. This is really very organized.
She looks like an angel.
Of course she is an angel. I think it's very relate with your poem. Where you deliver
yeah.
the few angels in your dream. I think she's one of them. Is it right?
Yeah, she is my angel.
She's your angel.
Yeah.
Okay. So we are trying to continue the conversation with Sabrina. Sabrina? Do you want to say anything to your love, Mahfuz, by using the our studio?
Yes, I really would like to, but actually this is my first time ever I am in a radio, so I am so much nervous right now. Excuse me, please. So I am a little speechless tonight. I am sorry for that.
No problem. But I think when you just pass some time, then you can be relaxed. Just like when you just step your foot in Bangladesh, when you just be in traffic, then you become relaxed. Of course, I hope you will be relaxed and you will share something with us. Mahfuz, apnar sathe kotha hochilo, apni bolchilen je tar sathe ghora phera chalai, but then finally she chole gelo. Tar ag muhurto gulote kon muhurto gulo sobchaite apnar kache extraordinary ebong extreme romantic mone hoyeche?
ওকে সারপ্রাইজ দেওয়ার জন্যে বা ওকে ভালোবাসার কথা বলার জন্যে আমার এক কলিগ অরূপ এবং তার বন্ধু মুন, তাদেরকে আমি রিকোয়েস্ট করি। তো তারা যেটা করলো, আমার হোটেল রুমে এসে আমার হোটেল রুমটা, আমাদের হোটেল রুমটা পুরোটা লাল বেলুন দিয়ে ভরে দেয়। তো লাল বেলুন, দেয়ার লটস অফ বেলুনস অ্যান্ড সো মেনি আদার থিংস ইন আওয়ার রুম অ্যান্ড সিম্পল কেক, ছোট্ট একটা কেক প্লাস কিছু ক্যান্ডেলস নিয়ে আসে। তো অরূপ অ্যান্ড মুন ওয়াজ ওয়েটিং। সো আমরা যখন হোটেলে ফিরে আসি, তাদের সাথে কথা বলে যখন আমরা রুমে ঢুকি, তালাটা খুলে যখন রুমে ঢুকি, সে রুমটাকে দেখে সে কিছুক্ষণ মানে স্টপড অ্যান্ড সে কিছুক্ষণ মানে চুপ করে থাকার পরে আই কুড সি হার ক্রাইং অ্যান্ড অনেস্টলি আই ফিল লাইক দ্যাট She liked it, and maybe she was crying.
Please share the experience with Sabrina. You just recalled your memory,
yeah.
And we are here.
Yeah, and I guess you still remember that day, no? Hello? Honey, can you hear me?
Hello? Are you talking to me?
Yeah. So
honey?
Yeah, honey, I can hear you.
So you still remember the day when I Arup and Moon decorated our room with balloons and.
Yeah, but please don't forget Moon.
Yeah, I also told her name too. So I guess you still remember the day, now.
Yeah, of course, so clearly. It was such a lovely surprise to me. All the balloons and the cake, it was so lovely, so sweet.
আমাদের সারা রুমটাই তখন বেলুনে ভরা ছিল and you were crying to that time I could see and I wanted to tell you how much I love you and maybe I could not say it maybe I could not tell you the way I should have to say and but yeah I guess you feel it you could feel it and you know how much I love you now
I feel it day by day, every day again.
That was the beginning with, and I, to that time when you were crying, I was holding you, I was telling you not to cry, but yeah, also inside me, I was crying too. Maybe it is because of happiness that I finally could see you, finally I could meet you. But also, I knew that in few days you're gonna go back to Germany. The both thing came into my mind and I was feeling like to hold you forever. I never wanted to let you go. Because I feel like I am yours, always, for you. I didn't know, I don't know what you were thinking to that time, but yeah, I guess you felt the same, no?
Of course I felt the same, and as we already were talking about before I were flying to Bangladesh, already I was so much scared of that day when I had to fly back to Germany. So I knew that it would be hard for us, but I never could imagine to that time that it was so much hard for me to fly back and to leave you in Bangladesh and to know that I won't see you again for such a long time. And as you know, I was crying nearly the whole flight back to Germany. So to say goodbye to you, even that it was for that moment, it was so much hard.
You were crying the day before you fly, from that night after we went back from the shooting, and I started to cry.
Yes.
You
and
cried
I,
until
and
you
I left. Could not sleep the whole night long.
Yeah. And you cried even when you were already at your home over there in Germany. And you also know how I was feeling. But yeah, those were our sad times. But after everything, we love each other. That is the most important thing. And we born for each other. We live for each other. And
this is especially the song.
Yeah. This song.
You together already hear the song when your relationship just began.
Yeah.
This special song only for you, the beautiful lady, Sabrina. And of course for you, Mahfuz. You just shared the music.
Yeah. This is the song. And this song is for us.
Did you hear it?
Yeah, she can hear it. Can you hear it, huh?
No, I don't hear it.
Can you hear the song?
No, I cannot.
radio was playing the song of Lionel Richie, Hello Is It Really.
Okay.
Yeah.
I could not hear it.
Okay, I think they are playing it. This is the song I sang for you.
Okay.
Yeah, so yeah, much memory.
I remember.
Yeah.
And also when I was driving home in car, already I was listening to you and I could hear you singing Shoro Lata Protima. It was so nice for me.
Okay, today on this show you mean, no?
Yeah.
I mean, definitely.
But, before they called me, I could hear you singing and it was so nice to me.
Okay. আমি যখন আজকে গানটা করছিলাম সারারাতের প্রতিমা, সে তখন গাড়ি করে বাসায় ফিরছিল কাছ থেকে এবং সে গানটা তখন সে শুনছিল রেডিওতে.
Sabrina, now we are just connecting with at least 40 or 45 lakhs people all over the world. And this song specially dedicated to you, Sabrina, and of course, your lovely person, Mahfuz, as well. So please be with us. We are just going for a short break and we are coming back very soon. So please be with us.
Fusion time check. এখন সময় রাত একটা. Roxy Fusion stylish wall finish.
Roxy paints Nielo stylish wall finish. Roxy Fusion. Roxy Fusion আছে 90 ক্যাটাগরিতে 200 হৃদয় করা ডিজাইন. Stencil, wallpaper, fan coating, texture, art, rainbow, splash, floral, it's world. যা আপনার ঘরের দেয়ালকে করে তুলবে আপনার মনের মতোই সুরুচিকর সৈকিক রক্সিফিউশন স্টাইলিশ উল ফিনিশ.
ঢাকা বিদেশিনী তোমার তেরি সুন্দর আমার শিউলিনা দুজনে প্রেমী নয়িনী ভোগি দেখিনি তোমার তেরি সুন্দর আমার শিউলিনা দুজনে প্রেমী নয়িনী
Thank you.
তেরেই কাহিনী ও গোবি দেখিনি তোমার তেরি সুন্দা আমার শিউলীলা দুজনে প্রেমে হইনি ও গোবি দেখিনি তোমার তেরি সুন্দা আমার শিউলীলা দুজনে প্রেমে হইনি লা 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 লা
Exactly, listeners. আমরা শুনছি সাবরিনা এবং মাহফুজের প্রেমের কথা. প্রেম তো না, যেন এক উপন্যাস. যে উপন্যাস লেখা শুরু করেছিল একদম আন্ডা বাচ্চা বয়স থেকে, সে উপন্যাস আসলে একটা মহাকাব্যিক রূপ নিয়েছে. কারণ এই ধরনের যার বেড়ে ওঠা, সে তো আসলেই প্রথাগত কোনো প্রেমের মধ্যে আটকে থাকতে চায়নি কখনোই, তাই তো প্রথার বাইরে গিয়ে অনেক বড় করে প্রেমটা করেছে. এবং প্রেমটা একেবারেই আসলে কি বলবো, এটা গ্লোবাল প্রেমের পর্যায়ে গিয়ে পড়েছে. যাই হোক, এই হচ্ছে আমাদের সাবরিনা এবং মাহফুজের ভালোবাসা. বাট সাবরিনা যে কথা বারবার বলছিল যে তোমাকে ছেড়ে যাওয়ার মুহূর্তটা অনেক বেশি কষ্টের ছিল, স্টিল আমি পুরো ফ্লাইটে তোমার জন্য কষ্ট হচ্ছিল, চোখ দিয়ে বারবার পানি গড়িয়ে চলছিল. ইভেন ওয়েন আই জাস্ট ব্যাক টু মাই হোম, আমি সেখানেও আমার কান্না ধরে রাখতে পারিনি. প্রতি মুহূর্তে সেই কষ্টের ভিতর দিয়ে যাচ্ছে যে কখন আবার তোমার সাথে তার দেখা হবে, কখন আবার তার ভালোবাসার মানুষকে এসে কাছে ধরবে. ওয়েন জাস্ট শি ফুললি জাস্ট মানে ক্লোজলি জাস্ট এক্সপিরিয়েন্স ইউর স্পেশালি টু স্ট্রোক হার হ্যান্ডস ইন ইউর ইন ইউর হিয়ার. দিস ইজ অল অ্যাবাউট হার ড্রিম. উই হোপ দ্য ড্রিম উইল ফুলফিল ফর ইট কামস ট্রু within a very short time. আমরা চলে যাচ্ছি আবার মূল অনুষ্ঠানে, চলে যাচ্ছি আবার দুইজনের সেই ভালোবাসার মানুষের কাছে. এবং আমরা সত্যি খুব খুশি হচ্ছিলাম দুইজনের কথোপকথন শুনে. স্পেশালি নাও আই এম জাস্ট প্লেইং অ্যানাদার মিউজিক ফর দ্য বিউটিফুল লেডি ওভার দিয়ার ইন জার্মান. আই থিঙ্ক আই এম লিটল বিট বায়াসড ইন দ্যাট মোমেন্ট. আই এম জাস্ট কনসিডারিং দ্য সাবরিনা নট এ জার্মানি গার্ল, আই এম কনসিডারিং ইটস আওয়ার বাঙালি বধু আর কি. ওকে Sabrina, you are a Germany girl. Rather, I just love to look ahead. You are a Bangali budhu, Bangladeshi budhu. Okay? So this beautiful song...
Oh, sorry, I'm sorry, I cannot understand you again. I am so sorry.
Do you hear me?
Hello?
Do you hear me right now? Is it clear right now? Is it clear, Sabrina?
Hello?
Yeah. Okay.
Honey, can you hear me now? Hello?
Honey?
Yeah, I can't hear you.
Now? I cannot again.
Yeah, it is clear.
Oh, sorry, I cannot understand anything again. Is it you?
Yeah.
Of course, this is... This is your honey. There is no chance to wrong number. Okay, I am trying to reconnect the number again. Okay, by this time amra chole jacchi mahfuzer kache. Mahfuz ekdom shesh muhurter kichu feel amra shunte chai apnar kach theke, then amra bidai nebo apnar kach theke ebong Sabrinar kach theke.
To ei to jokhon Bangladesh ashlo tokhon ওর সাথে কাটানোর প্রত্যেকটা মুহূর্তে অনেক বেশি মজা, অনেক বেশি
ইয়া. ইজ ইট ওকে নাও? ওকে, সো প্লিজ কন্টিনিউ দ্য কনভারসেশন উইথ ইউর হানি.
ওকে,
ইয়াস, হানি, ক্যান ইউ হিয়ার মি নাও? না,
not so much good, but it's okay, I guess.
Yeah. The network is always like that. Okay, so ওই পর থেকে মানে ও অনেক বেশি আসলে তখন আমি শুধু আমি না বাংলাদেশকে দেখা, প্রত্যেকটা মানুষকে দেখা অনেক বেশি আগ্রহ তার মধ্যে জন্মে. মানে সে দেখতে যাচ্ছিল, আমি তখন ফার্স্ট ওকে নিয়ে যাই, মানে গুলশানের আশেপাশে ঘোরাই, পার্কে যাই. She had drink coconut water, ডাবের পানি. তো ও তখন আমি গুলশান 2 নম্বর একটা লেক পার্ক থেকে
ডাব কিনি ওর জন্যে। ও ফার্স্ট মুখে দেওয়ার পরে উনি হয় না বাচ্চারা যেরকম একটা চকলেট হঠাৎ করে পাওয়ার পরে মুখে দিয়ে যেরকম মজাটা করবে, মুখের মধ্যে যে এক্সপ্রেশনটা আসবে ওর সেরকম এক্সপ্রেশন ছিল। শি ওয়াজ টেলিং মি দ্যাট শি নেভার হ্যাড টেস্টেড সাচ এ মানে টেস্টি কোকোনাট ওয়াটার ইন হার লাইফ, বিকজ দে অলসো গেট কোকোনাট ওয়াটার, সেখানেও তারা কোকোনাট ওয়াটার তারা পায়, ডাবের পানি পায়, বাট ক্যানে পায়, ছোট্ট 250 ml ক্যান, অনেক টাকা দাম নেয়, বাট এরকম টেস্টি থাকে না। তো যখন একটা ডাবের পানি এসে মুখে দেওয়ার পরে যে এক্সপ্রেশনটা ছিল, মানে ওর মধ্যে যে ভালো লাগাটা ছিল, মানে খুবই মজা লাগছিল আমার, মনে হচ্ছিল ওকে ফাইন এরপর থেকে প্রত্যেকদিন তোমাকে ডাবের পানি আমি তোমাকে খাওয়াবো, প্রতিদিন অ্যাটলিস্ট একটা করে ডাবের পানি তুমি খাওয়া। তো ওরকম ছিল। এরপরে সে বাংলাদেশে যতদিন ছিল সে কোনোদিনই কিন্তু ফাস্টফুড খায়নি, সব বাংলাদেশি খাবার। তো প্রত্যেক দিন খাবার বেলায় আমরা মানে পছন্দের তালিকায় আমাদের ওই বাংলাদেশি ভাত, মুরগি ভর্তা, ইভেন দেশে টমেটো ভর্তা, আলু ভর্তা, এই ধরনের সব খেয়ে মানে খুব বেশি মজা করে চেটেপুটে খেত সে। তারপর আমরা এই ঘোরাফেরা বিভিন্ন শপিং মলে, সে প্রচণ্ড বেশি আগ্রহী ছিল মেহেদি দেওয়ার জন্য, টু ড্র হার হেয়ার, হার হ্যান্ড অ্যান্ড আর ফিঙ্গার উইথ মেহানা মেহেদি। সো আমার ফ্রেন্ড নিশি সে প্রথমে হচ্ছে তাকে মেহেদি দিয়ে দেয় হাতের মধ্যে, চমৎকার সুন্দর হবে, শি ওয়াজ সো মাচ হ্যাপি টু গেট দ্য হেনা। অ্যান্ড শি পরবর্তী বার মেহেদি হাতে দেওয়ার আগ পর্যন্ত সে কোনোদিন ঠিক মতো সাবান দিয়ে হাতটা ধোয়নি, পরিষ্কার করেনি, যদি দাগগুলো উঠে যায়, যদি ইফ দোজ গেট অ্যাওয়ে ইফ শি ওয়াশ ইট ক্লিয়ারলি, সে ধুত না হাত মানে ঠিক মতো ক্লিয়ারলি ধুত না। তো আমাকে বলতো তুমি একটু হেল্প করো না, পানি দিয়ে কোনোভাবে ক্লিয়ার করে দাও না, মুছে দাও না, আমি করতাম এবং খুব মজা লাগতো, মানে মনে হতো যে যেন একটা ছোট্ট বাচ্চা আমার কাছে একটা কিছু আবদার করছে, আমার খুবই ভালো লাগতো। তো এরপর আমরা কক্সবাজারে যাই, মারমেড বিচ রিসোর্টে তখন ঘুরতে যাই। তো সে আমাকে বলছিল যে ওকে ফাইন লেটস সি তোমাদের রাস্তার জার্নি কিরকম মজা। তো বাসে করে আমরা রওনা দিই, একদিন রাতে রওনা দিই, পরের দিন সকালে যাই রিচ করি। সেখানে নামার পরে আমাদের পিক করার কথা ছিল ওই হোটেল থেকে, তো কিছুক্ষণ দেরি হচ্ছিলো, আমরা ওয়েট করছিলাম একটা হোটেলের সামনে, ইন ফ্রন্ট অফ অ্যান হোটেল। অ্যান্ড একটা ছেলে বের হয়ে আসলো, আমাকে জিজ্ঞেস করলো যে আপনি কি রুম খুঁজছেন কিনা, আমি যে না রুম লাগবে না আমাদের নেওয়া আছে অলরেডি। তো সেটা বলছে যে তাহলে বসেন ভিতরে বসেন এসে, কোনো সমস্যা নেই, আমি যে না লাগবে না সমস্যা নেই। তো সে দুটো চেয়ার এনে দেয়, চেয়ার এনে দেওয়ার পরে সাবিনা আমাকে জিজ্ঞেস করলো চেয়ার দিল কেন, আমাদের বসার জন্যে, আমরা বসবো সেজন্য চেয়ার দিবে কেন, মানে এর জন্য কি আমাদের পে করতে হবে, যে না তো পে তো করতে হবে না, তো নর্মাল মানে তুমি আসছো একজন মানে আমাদের হোটেলে, ওদের হোটেলের সামনে দাঁড়ায় আছো। তো সে ভাবলো যে ফাইন ওরা দাঁড়িয়ে না থেকে কষ্ট করে দাঁড়িয়ে না থেকে একটু বসে থাকুক, সেজন্যই দিয়ে গেল। যে মানুষ এমন করে যে হ্যাঁ দ্যাট ইজ আওয়ার বাংলাদেশি পিপল আর শি রিয়েলি ওয়াজ মানে সারপ্রাইজড, মানে ও ভাবতেই পারেনি যে একটা মানুষ এরকম করতে পারে। আমার আপনার কাছে হয়তো বিষয়টা অনেক বেশি সিম্পল, অনেক বেশি মানে হতে পারে এরকম একটা বিষয়, তাকে তার কাছে অনেক বেশি মজার লেগেছে। সে ভাবতে পারে যে মানুষ আতিথেয়তার এমনও জায়গা আছে। তো আমরা ওয়ার্ল্ডের লংগেস্ট সি বিচ দেখি, ঘুরি সেখানে, থাকি, এবং সেখানে সে প্রথম ছোলা মুড়ি পেঁয়াজু বেগুনি দিয়ে মুড়ি মাখা খায়। ওর লাইফে নাকি এর থেকে টেস্টি কোনো খাবার হতে পারে না, সে খায় নিয়ে রাখে কখনো। এবং সে এই ছোলা মুড়ি জার্মানিতে ফিরে যাওয়ার পরে সে কিভাবে খাবে সেটা রেসিপি আমাকে এক রাত ধরে বসে বসে বলতে হইতো এবং সে সেটা কমপ্লিটলি বানিয়ে তারপরে খেয়েছে, এবং হালুয়া সে নিজে তারপর বানিয়ে খেয়েছে বাংলাদেশ থেকে যাওয়ার পরে। তো ওখানে প্রত্যেকটা দোকানে সে যখন যাইতো মানুষ তার দিকে তাকায় থাকতো, তার সাথে কথা বলতো, সে যখন একটা কিছু কিনতে চাইতো দেখা যেত সে 5 টাকার জিনিস কেনার পরে একটা কিছু এমনিতেই দিয়ে দিচ্ছে মানুষ, ও খুব অবাক হচ্ছে যে কেন দিবে, মানে এর কেন কোনো দরকার তো নাই, যে মানুষ দেয় কারণ ভালো লাগার জায়গা থেকে। এরপর ঢাকা একদিন এমন একটা ঘটনা ঘটলো, যে শাড়িটা পরে যে ছবিটা আপনারা দেখলেন, ওই দিনটাতে
আমরা গুলশান থেকে একটা সিএনজি করে উই ওয়েন্ট টু বসুন্ধরা সিটি অ্যান্ড আমার কাছে খুচরো ছিল না রিক্সা ভাড়া দেওয়ার জন্য। আমি সাবরিনা, আমার কলিগ অরূপ এবং তার ফ্রেন্ড মুন ছিলাম সেদিন। তো আমার কাছে 500 টাকা খুচরা ছিল না, সিএনজি এলাকায় দেওয়ার জন্য তার কাছেও ছিল না। তো দাঁড়িয়েছিলাম, খুচরা খুঁজছি, চেঞ্জ খুঁজছি, হঠাৎ করে একটা সিএনজি সামনে চলে এসে বলে যে আপনার কি ভাঙতি লাগবে? আমি যে হ্যাঁ, যে দেন আমার কাছে আছে। তো সে ভাঙতি করে দিল, ভাঙতি করে দেওয়ার পরে যে জানেন আপনি কেন ভাঙতিটা দিল? আমি বলছি কেন বলেন তো? বলে যে একজন বিদেশি নিই, সে বাংলাদেশে এসে বাংলাদেশের শাড়ি চুড়ি টিপ পরে হাঁটছে, কি সুন্দর লাগছে দেখতে। বলেছে যে বাংলাদেশটাকে সে হচ্ছে তার মতো করে নিয়েছে। অথচ মানে অন্যান্য মেয়েদেরকে দেখি ওয়েস্টার্ন জিনিসগুলোকে ফলো করে, আমার খারাপ লাগে, ওনাকে দেখে অনেক বেশি ভালো লাগছে আমার। তো সেই জন্যই আমি খুচরাটা দিলাম। অ্যান্ড when I told her about that story, she was smiling. She was saying that, yeah, not only in my dress, also I started to love Bangladesh. And also she defended Bangladesh on that last World Cup with that incident with India. She defended. And though she also has so many friends in India, some friends in website, in G+, in Facebook, but she loved Bangladesh more. And এরপরে সে অনেকগুলো মার্কেট ঘুরে, শপিং ঘুরে, সে কিন্তু চাইলে জিন্স কিনতে পারতো, টি শার্ট কিনতে পারতো, এই কিনতে পারতো, সে কিনতে পারতো। সে জার্মানিতে বাংলাদেশ থেকে নিয়ে গিয়েছে সালোয়ার কামিজ, বাংলাদেশ থেকে নিয়ে গেছে ছোট রিক্সা, ছোট কিছু নৌকো, এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে সে নিয়ে গেছে আমাদের পতাকা, বড় সাইজের একটা বাংলাদেশের পতাকা নিয়ে গেছে, এবং সেটা তার বসার ঘরে সত্য করে সুন্দর করে টানিয়ে রেখেছে। একটা নৌকা আমাদের সুখীদের ওর সুখে যে এখনো আছে, পতাকাটা ওর বসা ঠিক পিছনে আর লাগানো আছে, এই জিনিসগুলো সে নিয়ে যায়। এবং ওখানে অবভিয়াসলি সে আউট সোসাইটিতে সালোয়ার কামিজ পরে বের হতে পারবে না, কিন্তু সে নিয়ে গেছে। এবং প্রায় প্রতি রাতেই সে সালোয়ার কামিজ পরে বাসায় ফিরে আসার পরে সালোয়ার কামিজ পরে খুলে রাখে, আবার পর দিন আবার পরে, আবার খুলে রাখে আবার পরে। খুব ভালো লাগে ওকে, যেটা বলে ও মনে হয় যে যখন এই জিনিসগুলো পরে থাকে সালোয়ার কামিজ, তখন ও ভাবে যে আমি তার কাছে আছি, ও বাংলাদেশের সাথে আছে, আমার সাথে আছে। এখন দূরত্বটা অনেক বেশি, আর চাইলেও যাওয়া যাচ্ছে না, চাইলেও সে আসতে পারছে না। সে চলে যাওয়ার পর থেকে জীবন অনেক কঠিন হয়ে যায়। উই ওয়েন্ট টু সো মেনি থিংস। I had to maintain my job, she had to maintain her life, her job, her family, I also had to maintain my family's. And ওর বাবা মা বাংলাদেশে আসার আগে খুব বেশি রাজি ছিল না, কিন্তু ওরা ভাবছিল যে ওকে ফাইন, যাও দেখো ঘুরো, ভালো লাগলে ফাইন। কিছুটা ওদের মধ্যে শঙ্কা ভয় কাজ করতো, বাট বাংলাদেশ থেকে ফিরে যাওয়ার পরে যে সে যখন তার বাবা মার সাথে বাংলাদেশের গল্পগুলো শেয়ার করে, আমার গল্প শেয়ার করে, আমার সাথে কথা বলো, বাবা মাও রাজি, ওর বাবা মার মধ্যে ওই বিশ্বাসের একটা জায়গা তৈরি হয়। তো ফিরে যাওয়ার পরে আমরা চিন্তা করি যে হ্যাঁ, উই শুড মেক ইট ফর দ্য হোল লাইফ, উই শুড বি টুগেদার ফর এভার। সো উই ডিসাইডেড টু গেট ম্যারিড অ্যান্ড উই ডিসাইডেড আ ডেট উইচ ইজ July 31। সেজন্যই সে চিন্তা করেই ভিসার প্রসেসিং এর সব কিছু করা। অ্যান্ড ফর দ্যাট আই হ্যাড টু লার্ন জার্মান, টু স্পিক ইন জার্মান, আমার জার্মান ভাষা শিখতে হয়েছে, কারণ অ্যাম্বাসি রিকোয়ারমেন্টে আমাকে জার্মান ভাষায় কথা বলতে হবে। অ্যান্ড ফর দ্যাট 6 মাস ধরে আমি জার্মান শিখেছি, ফর 6 মান্থ জার্মান কালচার সেন্টারে আমি গিয়েছি, বসেছি, লাইব্রেরি ওয়ার্ক করেছি, পড়েছি এবং পাশ করেছি।
ওকে, পরীক্ষায় তো পাশ করা গেছে, বাট আসল পরীক্ষাতে কতটুকু জার্মানি ল্যাঙ্গুয়েজে পারদর্শী একটু কথোপকথন হয়ে যাক, আমরা কিছুই বুঝবো না, বাট বুঝবো তো যে দুইজন ভালোবাসা প্রবণ মানুষ পরস্পরের সাথে কথা বলছে, হয়ে যাক সাবিনার সাথে।
হ্যালো,
Oh, honey, I cannot understand you. Sorry.
Okay.
Tell me again, please.
Yeah, the host, or Guru, Love Guru Ahitisham, he wants me and you to talk in Germany a little bit, so that
people can know.
পুরো জীবন একেবারে স্পর্শ করা জীবন এবং স্বপ্নটাকে একদম ছুঁয়ে দেখা, নট ওকে মানে অনেক কিছুই,
অনেক
জীবন থেকে, জীবন থেকে পিছিয়ে যাওয়া। তো প্লিজ এখন কি অবস্থায় আছেন এবং ফাইনালি আপনার ফিলটাই বা কি কি ভাবতেছেন এখন?
আমি ভিসার জন্য অ্যাপ্লাই করেছি, দু মাস হয়ে যায় আর বেশি, তো লাস্ট জুন এই মাসের 2 তারিখে আমাদের একটা ইন্টারভিউ ছিল, আমি প্লাস হচ্ছে সাবরিনার ওখানে, একই সাথে একই সময় ইন্টারভিউ ছিল, যে আমরা আসলেও সত্যিকার রিলেশনশিপে আছি কিনা সেটা চেক করতে চেয়েছিল। যাই হোক, তারপর এক সপ্তাহ সময় লাগার কথা আনসার দেওয়ার জন্য, বাট আনফরচুনেটলি এখন পর্যন্ত কোনো আনসার পাইনি, আমরা এখন পর্যন্ত ওয়েট করছি কোনো আনসারের জন্য। খুব সম্ভবত এই সপ্তাহে আমরা একটা আনসার পাবো এম্বাসি থেকে, তো যদি হয়ে যায় আনসারটা হয়ে যায় তো মোস্ট প্রবাবলি জুলাই মাসে আমি ফ্লাই করতে পারবো সেখানে, এবং আমাদের সে এক্সপেক্টেড ডেট জুলাই 31,
জুলাই 31, ইয়া। সাবরিনা এন্ড মাহফুজ অন জুলাই 31st something gonna be happened, something gonna be, it's a blast, okay, and we together near about 40 to 45 lakh people all over the world, we are praying, desperately praying, of course the lovely persons like Mahfuz and Sabrina will be together, okay, and there will be a huge mutual understanding with Bangladesh and German. It's basically the real symbol of love in between two countries by representing Mahfuz and Sabrina as well. So it's our hope, it's our wish, it's our pray. Of course, you two lovely people will be together on 31st July. Okay, all the very best for you and all the very best for Mahfuz as well. Sabrina.
Thank you so much.
Okay, Sabrina. আমি সাবরিনার কাছে একটা প্রশ্ন নিয়ে যেতে চাই এখন মাহফুজ, সেটা হচ্ছে যে আমরা ঠিক যখন যেই মুহূর্তে, সাবরিনা,
yes,
the last question for you,
okay,
do you know the present situation of Bangladesh and Bangladeshi culture? Few people.
Sorry, I could not understand you. Can you repeat it, please?
Okay. Nowadays, few people are trying to transform their culture. They are trying to be like Europe, like Western, in terms of dress, in terms of appearance. But at the same time, being a German, you are trying to be like Bangladeshi, you are trying to be like,
yes,
Bengali. Your gesture, your dress, your posture, your desire is already been aligned with Bangladesh. So, do you really feel there is something extraordinary in Bangladesh? These things already attract you very positively, that's why you are trying to own the Bangladeshi culture. Do you feel really from your heart?
Yes, I feel from my heart, because though the Bangladeshi lifestyle is different to the German lifestyle, but honestly I need to say I prefer the Bangladeshi lifestyle, because people over there are so much more friendly, and especially to me, when I was in Bangladesh, everyone was smiling to me and I felt so much welcome and everything was so nice, and yeah, I just loved to be in Bangladesh, and so I really am looking forward to fly there for the next time, so let's see.
Thank you.
thank you. Thank you from the core of 16 crore people in from Bangladesh, because such an uplifting information or comments you have already delivered about Bangladesh. So what about Cox's Bazar? It's really good to see, right?
Oh, I loved it there. It is such a nice place, and I am not sure, I guess also it is the most loveliest and nicest place I ever have been in the whole world. It was so nice, and also as it is the longest beach in the world,
exactly.
I really loved it so much.
What about Jhalmuri?
She don't know it in Bangla. Puffed rice.
Sorry, what about?
The puffed rice, Jhalmuri.
I cannot understand
puffed rice
now.
You already experienced popped rice, right?
Yes.
What about the test?
I love puffed rice. So you were asking me about puffed rice, I understood. Is that right?
Okay.
Yeah.
What about halwa? Do you know?
Monikotta.
What about coconut water?
I try so hard over here to get coconut water, but it is nearly impossible, and I really miss it so much.
What about lychee?
Lychee. The Bangladeshi lychees are the freshest fruits ever I have tasted. We also get them here, but they are not so much tasty, and even they are a little smaller than the Bangladeshi ones.
What about khichdi?
What about
khichdi, hodgepodge? You already experienced?
Yeah, I love it so much. Chicken, I love the Bangladeshi spicy food so much.
What about dress, salwar kameez?
Yeah, it is so nice. I would love to wear it also here, but unfortunately it is not possible. So I'm looking forward to fly to Bangladesh again to wear it again.
What about natural beauty of Bangladesh?
It is so nice.
What about people?
It is so nice.
What about people?
People are friendly, so much friendly and kind-hearted.
What about that story of that driver, the CNG driver, when she delivered that you are the person, you already dressed yourself like a Bangladeshi or Bengali, but being a Bengali, being a Bangladeshi, they are trying to transform their culture and they are trying to adapt the culture of Western. I am really, really disappointed when any Bengali or Bangladeshi, they just forget about their culture and trying to be like Western or European. At the same time, you are an European, you are a German, but you are trying to be like, behave like Bangladesh or Bengali. It's really proud of that. That's why the driver of CNG, he just come forward and trying to help you. What about the story?
He gave us change.
Already he gave your change. You didn't remember?
I guess I didn't notice when the driver was telling that Mahfuz later about it.
Okay.
So I didn't notice of that story.
So this is all about Bangladesh. This is all about Bangladeshi. This is all about you. When we look through with the eyes of a foreigner like you, Sabrina, when we look ourselves, then we are really proud to be for many, many things, like our natural beauty, like our people, like our dress, like our culture, like being a Bangladeshi or Bengalis. At the same time, most of the people of Bangladesh, they are desperately forgetting their culture. They're desperately mess up with their roots. They desperately abuse their culture. It's a huge transformation already gonna be happening. This is really unfortunate for Bengali, for a Bangladeshi. It's a lesson, dear. It's a big lesson to you, and it's already been experienced to 40 or 45 lakh people all over the world. They are learning the language, the experience by experiencing your opinion, your speech. So thank you. thanks a million to you, because you are such a kind-hearted person, you are such a honest person, you already experienced, already share your experience, and you already trying to own our country, Bangladesh. You already own our culture, Bengali. But at the same time, we shouldn't forget our culture, our root. So it's a big lesson for you. Thanks for that. Thank you.
You're welcome.
Okay. So I hope we will interview from Bhalobashar Bangladesh, Dhaka FM 90.4 from here. And of course, you together join with us from German. Okay? Within a very short time, it will be happened. And of course, if it will be luckiest thing for Bhalobashar Bangladesh if we interview you on 31st July or after that, when you guys together in German, okay, as husband and wife. But it's a I'm just trying to get a comments. I'm just trying to get a promise from Mahfuz and Sabrina as well. Please try to be stay in Bangladesh. Okay. Yeah. Of course, you be in German, but please, ultimate destiny shouldn't be in German. It should be you're in Bangladesh. It's our expectation to the lovely people like Mahfuz and Sabrina. Sabrina?
Yes.
On behalf of 45 lakhs people, on behalf of 16 crore people of Bangladesh, we're really proud to have the Budhu, Germany Budhu like you. We are really, really honored with your telephonic presence within your studio in Bhalobashar Bangladesh. So it's our hope, it's our wish, it's our prayer that, of course, you experience your all short of dream, whatever already you already dreamt in your life. So please be safe and be happy rest of your life with your lovely person, Mr. Mahfuz. Thank you, Sabrina, for being with us.
Thank you so much.
And this lovely song for you, Ek Paye Nupur by Topu. Amra ei ganta bajte thakbe ebong shei sathe amra kotha bolte thakbo Mahfuzer kache sathe Mahfuzer kache theke bidai nebo. Mahfuz adbhut ek shomoy par korlo Bhalobashar Bangladesh. Bohudin mone thakbe ei chamotkar onubhutir kotha. আর দারুণ এক শিক্ষা দিয়ে অনুষ্ঠানটি শেষ করল। অসম্ভব আমরা যে ইনোসেন্সির কথা বলি, আমরা যে নিষ্পাপের কথা বলি, আমরা যে সাধারণ মানুষের কথা বলি, সেটা যেন বাংলাদেশ থেকে আস্তে আস্তে হারিয়ে বিদেশে পাড়ি জমানো শুরু করেছে, তাই মনে হয়েছে মেয়েটির সাথে কথা বলে। কেন যেন আমরা আমাদের চালচলনে অনেক বেশি পশ্চিমার দিকে চলে যাচ্ছি, কেন জানি আমরা অনেক বেশি মানে অন্য কোনো পাখির পলক লাগানোর চেষ্টা করছি, কেন জানি আমাদের রুটটাকে, আমাদের অস্তিত্বটাকে, আমাদের সক্রিয়তাটাকে অন করতে লজ্জা পাচ্ছি। দুঃখজনক হলেও সত্যি সে শিক্ষাটি মেয়েটি দিয়ে গেল আমাদেরকে, যারা আমরা এটা করছি, আমাদের রুটকে ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছি, তারা অবশ্যই কত খারাপের দিকে এগিয়ে যাচ্ছে সেটাই বুঝবার সময় আজ চলে এসেছে। এ ট্রান্সফরমেশন বন্ধ হওয়া উচিত আমাদের অস্তিত্বের প্রয়োজনে। একদম শেষ মুহূর্তে সবার উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে মাহফুজ।
সবার উদ্দেশ্যে আসলে কি বলবো, একটা কথা আসলে বলতে হয়, সেটা হচ্ছে যে ভালোবাসুন, ভালোবাসার সাথে থাকুন, নিজেকে জানুন, যে দেশকে জানুন, নিজের কালচারকে জানুন। আর ভালোবাসার সাথে এমন না যে প্রিয়জনের জন্য বা ভালোবাসো মানুষের জন্যই শুধু, ভালোবাসো সবার জন্যই হতে পারে, নিজের ঘরের কাজের ছেলে থেকে শুরু করে আমাদের প্রাইম মিনিস্টার পর্যন্ত, প্রেসিডেন্ট পর্যন্ত। ভালোবাসা দিয়েই মানুষ বেঁচে থাকে, ভালোবাসাই মানুষকে বাঁচিয়ে রাখে, ভালোবাসতে জানলে ভালো ভালো থাকা যায়। তা আশা করবো সবাই ভালো থাকবে, সবার জন্য দোয়া করবে, সবাই সবার জন্য দোয়া করবে, এবং অ্যাটলিস্ট প্রতিদিন একটা হলেও মানুষকে সাহায্য করা, ভালো কাজ করার চেষ্টা করা, যেটা আমি করার চেষ্টা করছি বেশ কয়েক বছর ধরে, সবাই করবো। এভাবেই দেশ গড়ে উঠবে, এভাবেই মানুষ গড়ে উঠবে। আর আমি জার্মানি চলে গেলেও বাংলাদেশ তো ছেড়ে যাচ্ছি না, বাংলাদেশেই থাকবো, বাংলাদেশেই ফিরে আসবো। আর একটা ছোট্ট কথা আমাকে শেয়ার করতে হচ্ছে, আমার একজন খুবই কাছের মানুষ আমাকে বারবার করে বলেছে যেন আমি কথাটা অনেয়ারে বলি, যে সে মোহনা নামের একজনকে অনেক বেশি ভালোবাসে। আমার এটা জানানোর দায়িত্ব ছিল, সে আমাকে বলেছে, জানিয়ে দিলাম।
থ্যাংক ইউ। মোহনা যে তার ভালোবাসার মানুষ সেটা আমাদের পক্ষ থেকেও জানিয়ে রাখলাম। আর অনেক ভালো কথা বলেন আপনি মা, দেখতে তো স্রষ্টা আপনাকে দিয়েছে ওইভাবে, তো নলিটিও আপনার বাট দারুণ কথা বলেন। এগুলো মনে হয় সবকিছু এত কিছু ভালো একসাথে মানুষের হয় না, হয় তখনই যখন ভালোভাবে চিন্তা করতে চেষ্টা করে মানুষ ভেতর থেকে। ভালো থাকবেন, অনেক বড় করে বাঁচবেন, স্বপ্নের চাইতে বড়, সে প্রার্থনায় বিদায় নিচ্ছে আপনার কাছ থেকে। বন্ধুদের জন্য প্রার্থনা আমার, প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা। বিদায় বন্ধু।
এক পায়ে নূপুর তোমার অন্য পাখালি, এক পাশে সাগর এক পাশে বালি, আমার ছোট তরি বলো